This track was downloaded from FusionBD.com.
কখনো
শিউরে উঠবে সারা সুরঙ্গ,
কেমন রহস্য আছে সেই বই আর ল্যাপটপে?
আমিও বেশ চিন্তিত ভাববেন এও কি সম্ভব। এবার কুয়াশায় শুনবেন রোমাঞ্চকর এক কাহিনী, আজ রাত 11টার খবরের পর শুধুই এবিসি রেডিওতে। এবিসি রেডিও এফএম 89.2 শুরু হয়ে গেছে রহস্য এবং ভয়ের আয়োজন কুয়াশা, আর সঙ্গে আছে মির্জা শারমিন। প্রতিবারের মতো এবারও আমাদের কাছে রয়েছে বন্ধুদের পাঠানো গল্প, অর্থাৎ যে গল্পগুলো আমরা পড়ে শোনাই মূল গল্পের মূল কাহিনীতে যাওয়ার আগে, কুয়াশার মূল কাহিনীতে। এবং আজকে আগেভাগে জানিয়ে দিচ্ছি যে কুয়াশার মূল কাহিনী কিন্তু আজকে বেশ লম্বা, সুতরাং খুব ভালো খবর আছে বন্ধুদের জন্য যে আজকে আমরা গল্প শুনবো, দুটো গল্প আছে বন্ধুদের পাঠানো, সেই দুটো গল্প শোনার পরপরই আমরা চলে যাব মূল কাহিনীর প্রথম অংশ শুনতে, অর্থাৎ আজকে কুয়াশার যে কাহিনী রয়েছে সেটা আমরা 12টার আগেই শুরু করছি। আশা করছি বন্ধুরা এতে অনেক খুশি হয়েছে এবং খুশি হয়েছেন, এবং অনেকেই জানতে চেয়েছেন কুয়াশাতে গল্প পাঠাবার ঠিকানা। আমি জানিয়ে দিচ্ছি গল্প পাঠাবার ঠিকানা, তিন ভাবে গল্প পাঠানো যেতে পারে। একটা হচ্ছে আমাদের ইমেল নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে, সরি, সেই ইমেল অ্যাড্রেসে আপনি গল্প পাঠাতে পারেন। আর যে শামিনের ফ্যান পেজে, আর যে শামিনের ফ্যান পেজের ইনবক্সে আপনি গল্প পাঠাতে পারেন, অথবা এবিসি রেডিওর ঠিকানায় আপনি সরাসরি এসে পৌঁছেও দিয়ে যেতে পারেন, অথবা পোস্ট করে পাঠাতে পারেন। আমি ইমেল অ্যাড্রেস জানাচ্ছি প্রথমে, kuwashafm8920@gmail.com, kuwashafm8920@gmail.com, আর আজ শারমিনের ফ্যান পেজের ইনবক্স। আর তৃতীয়টা হচ্ছে এবিসির ঠিকানা আমি জানিয়ে দিচ্ছি, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, এবিসি রেডিও, সেকেন্ড ফ্লোর, কাগওয়ান বাজার, ঢাকা। এই তিন জায়গায় তিন ঠিকানায় আপনারা পাঠাতে পারেন গল্প। আর গল্প পাঠাবার নিয়মটা আমি বলে দিচ্ছি, আপনি যদি কম্পোজ করে পাঠান তাহলে ফন্ট হচ্ছে 0.16 এবং পেজ হতে হবে মিনিমাম 35-40 পেজেস, সংলাপ সহ, সংলাপ এবং ন্যারেশন সহ, অর্থাৎ বর্ণনা এবং সংলাপ সহ স্ক্রিপ্টটি যেটি তৈরি করে পাঠাবেন, যদি স্ক্রিপ্ট আকারে পাঠাতে চান সেটাও পাঠাতে পারেন, অথবা যদি আপনি চান আপনি তো খুব ভালো গল্প লিখে পাঠাতে চাইছেন, আমরা সেটাকে স্ক্রিপ্ট আকারে তৈরি করে নিতে পারি। তবে সব দুটো ক্ষেত্রেই যেটা প্রযোজ্য সেটা হচ্ছে যে গল্প, আপনার পাঠানো গল্প আমাদের মানে আমাদের পছন্দ হতে হবে, আমাদের সিলেক্ট করতে হবে। প্রথমে আমরা বাছাই করবো গল্প, যদি পছন্দ হয় বাছাই করে তারপর আমরা সেটা তৈরি করবো, অথবা আপনি নিজে তৈরি করে পাঠাতে পারেন। এবং আমাদের এ পর্যন্ত লাস্ট যে কটা স্ক্রিপ্ট আমরা পেয়েছি সব কিন্তু খুব চমৎকার করে বন্ধুরা পাঠিয়েছেন, বিশেষ করে আজকে যে আমরা কুয়াশার মূল কাহিনীতে সম্প্রচার করছি সেটি পাঠিয়েছেন আমাদের এক বন্ধু, তার নাম হচ্ছে রিদওয়ানুল হক। তিনি চমৎকার একটি স্ক্রিপ্ট পাঠিয়েছেন, অনেক বড় স্ক্রিপ্ট পাঠিয়েছেন। তো সেই গল্প শুরুতে একটু কিছুক্ষণ দেরি আছে, কিন্তু আমাদের মূল গল্প না বন্ধুদের পাঠানো গল্প আমরা একটু পরে শুনবো। তার আগে জানিয়ে দিচ্ছি একটি কাজের খবর, সেটা হচ্ছে সেদিন অফিসে আমার এক আত্মীয়র জন্য ব্লাড লাগবে। কথাটা অফিসে জানাতে দেখি একসাথে বেশ কয়েকজন হাসপাতালে আসতে রাজি, আসলে নিজেদের মতো ব্যাপারটি অন্যরকম, আর তাই গ্রামীণ ফোনও প্রতিদিনের সহজ টার্গেট পূরণ করলে দিচ্ছে জিপি জিপি 100% বোনাস। বোনাস পেতে ফ্রি রেজিস্ট্রেশন করুন *999*1# নম্বরে। এছাড়া শুক্র শনিবারে বোনাসের সাথে 50টি SMS ও 50 MB ইন্টারনেট একদম ফ্রি। এই ছিল খবর। আর আরেকটা খবর হচ্ছে আমাকে এই মুহূর্তে যারা আমার সঙ্গে আছেন কুয়াশা শুনছেন তারা আমাকে লিখে পাঠাতে পারেন যে কোনো মোবাইল থেকে 222-1। আর আজকের কাহিনী থেকেও সেখান থেকেও যদি এখন না এই মুহূর্তে যেটা আছে সেটা সম্পর্কে না, এই মুহূর্তে যে গল্পগুলো দুটো শোনাচ্ছি পরপর দুটো গল্প শোনাবো, প্রথম গল্পটা শুনে এসে একটু কথা বলে আবার পরের গল্প শুনতে চলে যাচ্ছি। আর তো ঠিক আছে, প্রথম গল্প শুরু হোক, পরে ফিরে এসে বলছি এটা কোন বন্ধু পাঠিয়েছে, আমরা গল্পটা শুরু করি। আমাকে লিখবার ঠিকানা আরো একবার জানিয়ে দিই, যে কোনো মোবাইল থেকে 222-1, প্রথমে মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখে তার ছোট স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন সেটা লিখে স্পেস দিয়ে আপনার নাম সহ পাঠিয়ে দেবেন। ফিরছি প্রথম গল্পের পর।
বশির রহমানের বাসায় ফিরতে ফিরতে রাত প্রায় 12টা বেজে গেল। বাসায় ফিরে তার মনে হলো বিরাট ভুল হয়েছে। ঘরে চাল নেই, ফেরার পথে চাল কেনার কথা ছিল। দুনিয়ার চিন্তা ভাবনা করতে করতে শেষ মুহূর্তে চাল কেনার কথা ভুলে গেছে। এখন বের হয়ে কিনে আনা যায়, কিন্তু 12টার পর তো গেট বন্ধ হয়ে যায়। এদিকে পেটের ভেতর ক্ষুধার চোটে হাতুড়ির বাড়ি পড়ছে। বাইরে গিয়ে যে খেয়ে আসবে তারও উপায় নেই। সে অনেকবারই ভেবেছে যে ঘরে বিস্কুট জাতীয় কিছু কিনে রাখবে। কেনা হয় ঠিকই, কিন্তু রাখা আর হয় না, কেনার সাথে সাথেই তা খেয়ে ফেলে। যেহেতু রাতে খাবার দাবারের কোনো সম্ভাবনা নেই, তাই বসির খাবারের চিন্তা বাদ দিয়ে প্যান্ট শার্ট আর ব্যাগ খাটে ছুঁড়ে ফেলে লম্বা শাওয়ারের উদ্দেশ্যে বাথরুমে ঢুকলো। এই বাসায় পানি গ্যাস আর বিদ্যুতের কোনো ঝামেলা নেই। বসির একটি এনজিওতে চাকরি করে, ফিল্ড ওয়ার্কার। সারাদিন এখানে সেখানে দৌড়াদৌড়ি করে খেটে মরতে হয়। অফিস থেকে ওকে একটি ল্যাপটপ দিয়েছে, এতেই সে ভীষণ খুশি। ক্ষুধার কারণে বসিরের ঘুম পরিয়েও ফাঁকি দিল, বাধ্য হয়ে ল্যাপটপ নিয়ে বসল। পরের দিন শুক্রবার, ছুটির দিন, সারা রাত ঘুম না এলেও সমস্যা নেই, সকালে তাড়াতাড়ি উঠতে হবে না। ল্যাপটপে দুনিয়ার কাজ একাজ করে ঘুমাতে ঘুমাতে ভোর 4টা বাজল। ঘুম ভাঙলো 12:30টার দিকে। উঠেই মনে হলো আজ তো শুক্রবার, জুমার নামাজটা ধরা উচিত। তড়িঘড়ি করে বিছানা থেকে নামতে গিয়ে মনে হলো গতকাল খাওয়া হয়নি। ক্ষুধার চোটে ক্ষুধা নষ্ট হয়ে গেছে। নামাজ শেষ করে খাবারের পাঠ শুরু করলেও কিছু আসবে যাবে না। বসির টুপিটা খুঁজে পাচ্ছে না, মেজাজটা খারাপ হচ্ছে তার, পাঞ্জাবির অবস্থাও খারাপ। আয়রন করলে যদি একটু ঠিক হয়, টি শার্ট পরে তো আর নামাজে যাওয়া যায় না। মসজিদটা বেশ দূরে, বসির যেখানে থাকে সেই এলাকার নাম আমতলার পাড়। খুব বেশি দিন হয়নি ও এখানে এসেছে। ওর রুমটা বিল্ডিং এর নিচতলায়, দেখলেই বোঝা যায় দারোয়ান বা কাজের লোকের জন্য বানানো। বসির এখন পর্যন্ত কোনো দারোয়ান দেখেনি, হয়তো নেই, বাড়িওয়ালা বোধ হয় বাজে খরচ করবেন না বলে বিদায় করে দিয়েছে। বসির দ্রুত পা চালায়, ওকে পুরোপুরি 10 টাকার নামাজই করতে হবে। ও অন্যদের মতো 2 রাকাত পরে বের হয়ে আসার পাবলিক না, অনেকে তো জুতা বগুলো নিয়েও মোনাজাত ধরতে ধরতে বের হয়। মসজিদ ভর্তি লোক, পা দেবার জায়গা নেই। এরা কেন যে শুধু শুক্রবারেই নামাজ পড়তে আসে, আর এদের দোষ দিয়েই বা লাভ কি, ও নিজেও তো শুক্রবারই আসে। নামাজ শেষ করেই বসিরের প্রচন্ড ক্ষুধা পেল। এখন কি আর বাসায় গিয়ে রান্না করে খাওয়া সম্ভব, নাকি বাইরেই খেয়ে নেবে? বসির বাইরে খাওয়ার চিন্তাটা বাদ দিয়ে দিল, বিশাল খরচের ব্যাপার। এক বাটি ভাত 10 টাকা, তাও বাটির সাইজ যে খুব একটা বড় তাও নয়, এক পিস মুরগির মাংস 80 টাকা, পুরাই ডাকাতি। বিভিন্ন ধরনের খাবারের কথা চিন্তা করতে করতে বসির হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে অনেকটা পথ আসার পর ওর কেমন যেন খটকা লাগলো, গলিটা অন্যরকম লাগছে। এই গলি দিয়েই কেউ এসেছিল? বসির আরো জোরে হাঁটা শুরু করলো। গলির শেষ মাথা বন্ধ, একটা ছোট গেট দেখা যাচ্ছে। এরকম তো হবার কথা নয়, গলিটা কিভাবে এখানে বন্ধ হয়ে গেল? বসির ভাবলো সে বোধহয় ভুল রাস্তায় চলে এসেছে, আসল গলিটা নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। গেটটা বেশ পুরনো মনে হচ্ছে। বসির গেট খুলে ভিতরে ঢুকলো। ভেতরে বিশাল এক উঠান, এখানে এত বড় উঠান এলো কোত্থেকে? আর উঠানটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে তার। হঠাৎ করেই বসির বুঝে ফেলল এই উঠান আসলেই তার চেনা, খুবই চেনা। এটা তার দাদাবাড়ির উঠান, এখানে খেলাধুলা করেই ওর শৈশব কেটেছে। বসির উঠানটা ধরে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতেই ডান দিকে একটা ঘর চোখে পড়ল। খুবই সুন্দরী এক মহিলা, পরম যত্নের সাথে গোবর দিয়ে ঘরের চারপাশ লেপছে। এই মহিলাই ওর মা। বসির অবাক হয়ে তার মাকে দেখছে, কতদিন হলো মায়ের সাথে দেখা হয় না। আল্লাহর কাছে না গিয়ে আর দেখার উপায় নেই। এক বুড়ো মানুষ ওর পাশ দিয়ে হেঁটে গেল। বসিরের চোখে পানি চলে আসলো, কতদিন পর দাদুকে দেখল। হঠাৎ বুড়ো গলায় কে যেন বলে উঠল, ওই ফজল, বসিরে দেখছো? বসির তাকিয়ে দেখল ওর দাদি দাঁড়িয়ে আছে, দাদির হাতে খুন্তি, নিশ্চয়ই রান্না করছিল। ফজল ওর বাবার নাম। বাবাকে খুঁজতে আশেপাশে চোখ বুলালো বসির। হঠাৎ ওর বাম দিকের মাথার উপরে বসে কেউ বলল, না মা, বসির তো আমার সাথে না। বসির দেখল তার বাবা পেয়ারা পাড়তে ভীষণ ব্যস্ত, বাবাকে মজা করেই না পেয়ারা পাচ্ছে। বসির এগিয়ে যেতে থাকে, একটা ছেলে টেনিস বল নিয়ে খেলছিল, ওকে দেখে খেলা বন্ধ করে দেয়, বসে ধাক্কার মতো খায়। কেউ তো ওকে দেখলো না, এই বাচ্চাটা দেখছে কিভাবে? হঠাৎ ও বুঝতে পারে এই বাচ্চাটাও নিজে, এটাও নিজের ছোটবেলা। ওর সামনে দাঁড়িয়ে আছে ছোটবেলার বসির, বয়স 4 বা 5 হবে, ওর দিকেই তাকিয়ে হাসছে। বসিরের কেমন কেমন লাগতে থাকে। হঠাৎ বাচ্চাটার কি হলো, সে ঘুরেই উল্টো দিকে দৌড় দিল। বসিরও পিছন পিছনে হাঁটা শুরু করলো। সামনে একটা বিরাট পুকুর, বাচ্চাটা পুকুরের দিকে দৌড়াচ্ছে। বসিরের মনের মধ্যে ঝড় বয়ে গেল, সে বুঝতে পারছে বাচ্চাটা কি করতে যাচ্ছে। বসির জোরে দৌড় লাগালো বাচ্চাটাকে ধরতে, কিন্তু তার আগেই বাচ্চাটা পানিতে ঝাঁপ দিল। বসির পারে দাঁড়িয়ে দেখলো বাচ্চাটা ডুবে যাচ্ছে, ওর অস্থির লাগতে শুরু করলো। ওর অবশ্য কিছু একটা করা দরকার, এটা তো ওরই ছোটবেলা, মানে ও নিজেই। বাচ্চাটা মারা গেলে তো ও নিজেই মারা যাবে, বাচ্চাটাকে বাঁচাতেই হবে। বসির চোখ বন্ধ করে পুকুরে ঝাঁপ দেয়, চোখ খুলে দেখে রাস্তার মাঝে শুয়ে আছে, দুনিয়ার লোক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। এরা কি দেখছে? বসে উঠে বসার চেষ্টা করতেই একজন বলল, এ দেখি জীবিত, দূর ভাবছিলাম মরে গেছে। সবাই একে একে চলে যেতে থাকে, ওর বেঁচে থাকাটা বোধ হয় এদের কাছে ভালো লাগেনি। বসির দেখলো সে তার চেনা গলিতেই আছে, কোথাও কোনো অস্বাভাবিক কিছু নেই। খুব ভালো করে খাওয়া দাওয়া করে গভীর রাতে বসির পুরো ব্যাপারটা নিয়ে ভাবতে বসলো। ভেবে ভেবে ও বের করলো পুরো ব্যাপারটাই আসলে হ্যালুসিনেশন, ক্ষুধার্ত মনের চিন্তা। গত রাতে কিছু পেটে পড়েনি, সকালেও না, ঘুমিয়েছে দেরি করে, উঠেছেও দেরিতে, তাই হয়তো মাথায় জট পাকিয়েছে। কিন্তু একটা ব্যাপার ওর কেমন খটকা লাগে, খুব ছোটবেলায় আসলেই ও একবার পুকুরে পড়ে গিয়েছিল। পুকুরে পড়ে ভয়ে আতঙ্কে কত চিৎকার চেঁচামেচি করেছে কেউ শোনেনি, আব্বা আম্মা দাদা দাদি কেউ না। যখন ভেবেছিল মরেই যাবে, তখন কোথা থেকে এক লোক এসে লাফ দিয়ে ওকে বাঁচিয়ে ফেলল। ঘটনার অনেক পরে ওকে অজ্ঞান অবস্থায় পুকুরের পাড়ে পাওয়া গিয়েছিল। কেউ জানে না কে ওকে বাঁচিয়েছে, কে ছিল সে। দাদির ধারণা ছিল জিনের কাজ, এদের অনেক ক্ষমতা, মনে ভীষণ দয়া। বসিরও তাই বিশ্বাস করত, কিন্তু আজ কেন জানি বসিরের মনে হচ্ছে সেই লোকটার কেউ না, ও নিজেই ছিল। প্রকৃতি কি ওকে ঘটনাটা এপাশ থেকে দেখিয়ে দিল, যার উপাসটা দেখেছিল 24 বছর আগে।
চমৎকার একটি গল্প শুনলাম একজন শ্রোতার পাঠানো, এই গল্পটি ছিল, যেটি পরে শুনিয়েছে সেতু। আমরা আরো একটি গল্প শুনবো, সেটা পাঠিয়েছেন রিয়াজ হোসেন এবং এটাও পড়ে শোনাচ্ছে সেতু। গল্পে যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি আমাকে লিখে পাঠাবার ঠিকানা, যে কোনো মোবাইল থেকে 111। আর যে শর্মিন আছি কুয়াশার আয়োজনে, ভয় এবং রহস্যের আয়োজনে, আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.3।
সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো খবরই নেই। এখন সন্ধ্যা 7টা, বৃষ্টি একবার থামছে তো আবার শুরু হচ্ছে, মাঝে মধ্যে 10 কিংবা 20 মিনিটের ব্রেক নিচ্ছে। ভীষণ জ্বর, সকাল থেকেই কাঁথা মুড়ি দিয়ে আছি আর মোবাইল দিয়ে নেট ব্রাউজ করছি, পাশেই পড়ে রয়েছে ল্যাপটপ। খুবই খারাপ লাগছে। এমন সময় আমার ফুফাতো ভাই হাসান আসলো। আমার মা বাড়িতে নেই, নানার বাড়িতে গেছে, বৃষ্টির কারণে বাড়িতে আসতে পারছে না। আমার আম্মুকে আমার অসুখের কথা বললে উনি পাগলের মতো হয়ে যাবে। হাসানকে পেয়ে খুশি হলাম, রাতে সে আমার সাথে থাকবে। দেখি তার মুখখানা ভার ভার লাগছে, নিশ্চয়ই বাড়ি থেকে ঝগড়া করে এসেছে। হাসান সম্পর্কে একটু বলি, হাসান আমার আপন ফুপাতো ভাই, বাড়ি নাঙ্গলকোট উপজেলার মোরেশ্বর গ্রামে। হাসান একটা মেয়ের সাথে প্রেম করে, মেয়েটির বাড়ি তাদেরই গ্রামে। মেয়েটির পরিবারের সব সদস্য জেলে, তাদেরকে ওই এলাকায় সবাই জাইল্লা বলেই চিনে। অন্যদিকে হাসানের পরিবারকে সবাই মোল্লা বংশ বলেই চিনে। বংশের পার্থক্যের কারণে তাদের দুইজনের প্রেম কেউ মেনে নেয়নি, তাদের প্রেমের বাধা একমাত্র বংশ মর্যাদা। হাসান এবং তার প্রেমিকা দুজনেই শপথ করে যে তারা একে অপরকে ছাড়া বিয়ে করবে না। আমি হাসানকে জিজ্ঞাসা করলাম, চলে যাবি? ও বলল, না। আমি বললাম, কি হয়েছে তোর, বাড়িতে কি সমস্যা? হাসান একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর আমার বিছানায় শুয়ে পড়ল। আমি হাসানকে ভাত খেতে বললাম, কিন্তু ও খাচ্ছে না। অনেক জোরাজুরি করলাম, কিন্তু ও এক গ্লাস পানিও খেল না। ব্যর্থ হয়ে আমি এক গ্লাস পানি খেয়েই ঘুমোতে চাই। বিছানায় ওঠার সময় ওর হাত আমার হাতে লাগতেই আমি ভয় পেয়ে গেলাম। এই কি, তার হাত এত ঠান্ডা কেন? যেন আইসক্রিম। পরে ভাবলাম আমার জ্বরের কারণে এরকম লাগছে, আর হাসান হয়তো বৃষ্টিতে ভিজেছে। আমি শুয়ে রইলাম, ইচ্ছা করেই ওর সাথে কথা বলছি না। তার দিকে তাকিয়ে দেখি সে কাঁদছে। রাত 8টা, একটু নেট ব্রাউজ করছি, এমন সময় একটা চিৎকার শুনতে পেলাম আমার জানালার পাশে। কিন্তু জানালা খুলে দেখে বৃষ্টি ঝরছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। রাত তখন 8:30। নেটওয়ার্কে প্রচুর সমস্যা, তাই হাতের মোবাইলটা চার্জে দিলাম। হাসান আর আমি শুয়েই রইলাম। আমরা আগে অনেকবার একসাথে থেকেছি, কিন্তু আজ কেন জানি ভালো লাগছে না। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বাড়িতে? হাসান বলতে শুরু করল, গ্রামের সবাই আমাদের প্রেমের ঘটনাটা জেনেছে। আমার আম্মা এবং আমার চাচা এই বিষয় নিয়ে আমাকে অনেক বকেছে। মেয়েটির ভাই আমাকে মেরেছে। আমি আর মেয়েটির সিদ্ধান্ত নেই, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। কিন্তু কুমিল্লা কাজী অফিসে যাওয়ার পূর্বেই মেয়েটির বাবা এবং ভাই আমাদেরকে ধরে ফেলে। কুমিল্লা থেকে আসার সময় মেয়েটির সিএনজি থেকে লাফিয়ে পড়ে এবং তার হাত ভেঙে যায়। গ্রামে আসার পর গ্রাম্য সালিশে আমাকে আর মেয়েটিকে পিটায়। এরপর মেয়েটি গলায় দড়ি দিয়ে মারা যায়। তার হাতে একটা চিরকুট ছিল, সেটাতে লেখা, আমাকে ভুলো না, আমার কাছে আসো হাসান। এর 2 ঘন্টা পর আমি বিষ খাই। এরপর আমাকে নাঙ্গলকোট সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই কথা বলে একটা দীর্ঘশ্বাস ফেলল হাসান। হঠাৎ আমার নজর পড়ে হাসানের চোখের দিকে। আমি ভয় পেয়ে গেলাম। অন্ধকারে হাসানের চোখগুলো জ্বলছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুই কবে বিষ খেয়েছিস? কখনই বা হাসপাতালে গেলি? এই প্রশ্নের উত্তর না দিয়ে হাসান শুধু বলল, আমি আসছি। আমি মনে মনে ভয় পেলাম, কিছুই বুঝে উঠতে পারছি না। হাসান কখন বিষ খেল? কখনই বা হাসপাতালে গেল? কিছুই তো শুনলাম না। আর হাসপাতালে গেলে সেখান থেকে আসলো কিভাবে? ওর মা একবার হলেও তো ফোন দিত। কিছুই ঢুকছে না মাথায়। প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলাম মোবাইলটা নিয়ে। মোবাইলের বাটন চাপতেই অবাক হয়ে গেলাম, 63টা মিসড কল। কে দিল এতগুলো মিসড কল? মেজুফুপু। মেজুফুপু মানে হাসানের মা। টয়লেটে ঢুকেই কল ব্যাক করলাম, কিন্তু কেউ কল ধরছে না। টয়লেট থেকে বের হবো এমন সময় কল রিসিভ হলো। উচ্চ স্বরে কান্নার শব্দ পেলাম, আর কে যেন বলছে, রিয়াদ, হাসান বিষ খেয়েছে, এখন নাঙ্গলকোট সরকারি হাসপাতালে। আমার মাথায় যেন বাজ পড়ল। এ কি, আমি স্বপ্ন দেখছি না তো? মনে হয় কোথাও কোনো সমস্যা হয়েছে। আমি তাড়াতাড়ি করে ঘরে গেলাম। ঘরে গিয়ে যা দেখলাম তা বলার মতো না। দেখলাম হাসান আর তার প্রেমিকা আমার বিছানা শুয়ে আছে। হাসান তার প্রেমিকাকে বলছে, আমি চলে এসেছি। যখন তাদের দুজনের নজর পড়ল আমার দিকে, তখন আমি ভয়ে বরফ হয়ে গেলাম। তাদের চেহারা দেখেই আমার মরার মতো অবস্থা হলো। ওর প্রেমিকার জিভ ঝুলে বুক পর্যন্ত নেমে আসছে, চোখগুলো নেই, পেটটা অসম্ভব রকম ফুলে আছে, আর হাসানের মুখ দিয়ে রক্ত ঝরছে, বুকের কাছে একটা ছিদ্র, আর দুইজন আমাকে হাত দিয়ে ইশারা করে ডাকছে। আমি যাচ্ছি না। হাসান আর তার প্রেমিকা আমার দিকে এগিয়ে আসছে। হাসান আমার হাতটা ধরল। দেখলাম ওর দাঁতগুলো যেন মাটি কাটার কোদাল। আমি নিজেকে আবিষ্কার করলাম ঘরের বাইরে। আমার শার্টটা ছেঁড়া, মাথার বাম পাশে প্রচন্ড ব্যথা করছে। এমন সময় আমার মোবাইল ফোনটা বেজে উঠল, মেজুফুপুর ফোন। উনি বললেন, হাসান তো নাই, বিলাপ শুরু করলেন। আমি দৌড়ে আমার ঘরে যাই। ঘরে গিয়ে দেখি আমার বিছানাটা উলট পালট করা। তাড়াতাড়ি করে নাঙ্গলকোট সরকারি হাসপাতালে যাই বাইকটা নিয়ে। গিয়ে দেখি হাসানের লাশ আনছে। হাসানের লাশের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে যাই। তার হাতটা যেন শক্তভাবে মুষ্টিবদ্ধ। ওর হাতটা অনেক কষ্টে খুলে দেখি আমার শার্টে বোতাম।
আবার সবাইকে স্বাগত জানাচ্ছি কুয়াশায়, আমি শর্মিন, আর শুনছেন রেডিও এফএম 89.2। শুরু হয়ে গেল আমাদের মূল গল্প শুনবার সময়, অর্থাৎ আজকে আগে ভাগে শুরু করছি কুয়াশার মূল গল্প, কারণ গল্প অনেক দীর্ঘ, আজকে আগে বলেছি, সুতরাং আজকে আগে শুরু করতে হচ্ছে। এবং আজকে যে গল্পটি পাঠিয়েছেন তিনি একজন আমাদের শ্রোতা, তার নাম হচ্ছে রিদওয়ানুল হক, পূর্ব টৈটং কাছারি পাহাড়, টৈটং পেকুয়া, কক্সবাজার। তো ঠিক আছে, সব বন্ধুরা তৈরি হয়ে নিন, যারা একা থাক আছেন ভয় পাবেন না, আমি তাদের সাথে আছি। আমাকে লিখে পাঠাবার ঠিকানা 111, যে কোনো মোবাইল থেকে। আর এই গল্পটা শুনতে শুনতে আমরা চলে যাবো রাত 12টার, গল্পের প্রথম অংশ শুনতে শুনতে রাত 12টার খবর শুনে, তারপর আবারও ফিরছি গল্পের বাকি অংশ নিয়ে, সঙ্গেই থাকবেন। সারা পৃথিবী জুড়ে কতগুলো মানুষ, রঙিন এই দুনিয়ার প্রতিটা মানুষ নানা রঙের, লাল, নীল, বেগুনি, সাদা, গোলাপি, আরো হাজারো রঙের মানুষ। আসলে মানুষের জীবনটাই অদ্ভুত ভাবে সাজানো। কিছু মানুষের সুখের সাথে মিতালি, আবার কিছু মানুষ দুঃসহ যন্ত্রণা নিয়ে কষ্টের প্রহর গুনছে। শুনেছি কষ্ট নাকি মানুষকে কাঁদায়, আসলে কষ্ট মানুষকে কাঁদায় না, কাঁদায় সুখ, যে সুখ স্বপ্নের দুয়ারে কড়া নেড়ে পালিয়ে বেড়ায়। মানুষের জীবনটাকে খোলা জানালার সাথেও তুলনা করা চলে। কখনো নেমে আসে জ্যোৎস্না রাতের মিষ্টি আলো, আবার কখনো নেমে আসে নিকষ কালো অন্ধকার। প্রতিটা মানুষ লড়াই করে প্রতিনিয়ত জীবনের সাথে শুধুমাত্র একটুকু সুখের আশায়। কিন্তু শেষ পর্যন্ত সবার কপালে কি সুখ আসে? জীবনের এই জটিল গাণিতিক সমালোচনার সঠিক তত্ত্ব বোধ হয় আজ অব্দি কোথাও কেউ আবিষ্কার করতে পারেনি। সবার বেলায় শেষ পর্যন্ত একই উত্তর মেলে, সাদা কাফন, কর্পূর, তুলা, আতর আর সুরমা। ওপারে সবাইকেই পাড়ি দিতে হয় রঙের এই দুনিয়া ছেড়ে, সমস্ত রং পেছনে ফেলে, আর দুদিন পরে সবাই তাকে ভুলে যায়। শুধু থেকে যায় তার রেখে দেওয়া কর্মটুকু। ঘড়ির কাঁটে এগুতে এগুতে আজ অনেকগুলো বছর পেছনে পড়ে গেল, কিন্তু সুলতান ভাই আজও চিরজীবন্ত। রোজপুরের প্রতিটা মানুষের মনের মনি কোথায় এমনভাবে স্থান করে নিয়েছেন, কেউ চাইলেও কখনো তা ওপরাতে পারবে না। হ্যাঁ, সেই রোজপুর, পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের রোজপুর গ্রাম। আর সেই সুলতান ভাই যে জিরো থেকে হিরো হবার এক জীবন্ত কিংবদন্তি, যে মহত্বের উজ্জ্বল উদাহরণ, যে ভালো মানুষের আইডল। হ্যাঁ, সেই সুলতান ভাইয়ের কথা বলছি, যে অজপাড়া এই গ্রামটাকে লন্ডন শহর বানিয়েছিল। সেই সুলতান ভাই যে এই গ্রামে এসেছিল শান্তির দূত হয়ে, অত্যাচার, অনাচার আর বিশৃঙ্খলার জম হয়ে, মানুষের কষ্টের দিনের ছায়া হয়ে যার আগমন ঘটেছিল এই গ্রামে। এই মাসটাই তার মৃত্যুবার্ষিকী। এক নরপিশাচের আঘাতে এই গ্রামবাসী হারিয়েছিল তাদের এই মাথার মণিকে। কি অপরাধ ছিল সুলতান ভাইয়ের? হ্যাঁ, অপরাধ শুধু ভালোবাসা আর সমাজ থেকে ময়লা সাফ করা। এটাই যদি আসলে প্রকৃত অপরাধ হয়ে থাকে, তাহলে এলাকাবাসীর কামনা, এলাকার সবার ঘরে ঘরে যেন এরকম হাজারো অপরাধে জন্ম নেয়। এই মাসটেলে সমস্ত এলাকা নির্জন হয়ে যায়, নির্বাক হয়ে পড়ে ছেলে বুড়ো সবাই। একটু খেয়াল করলে স্পষ্ট দেখা যাবে সবার চোখের কোণে চিকচিক করা জল। মাঝরাতে কখনো ভেসে আসে বিলাপের করুণ সুর। এ মাসটা এলেই এলাকাবাসী বুঝতে পারে অভিভাবক হারানোর সে কি যন্ত্রণা। এই মাসটা এ গ্রামে কোনো অনুষ্ঠান হয় না, সবাই একসাথে শোক পালন করে সুলতান ভাইয়ের জন্য। আজ চৈতন্য ইউনিয়নের চেয়ারম্যানের চেয়ারে যাকে দেখা যাচ্ছে তার নাম জেসি, ইয়াসমিন আক্তার জেসি, সবাই তাকে বর্দি বলে ডাকে। তিনি সুলতান ভাইয়ের ছোট বোন, দু বোনের মধ্যে তিনিই বড়। সুলতান ভাই খুন হবার পর এলাকার সবাই মিলে জোর করে চেয়ারম্যানের চেয়ারে তাকে বসিয়ে দেয়। তিনিও সুলতান ভাইয়ের মতো এলাকার মানুষগুলোর পাশে দাঁড়াতে অক্লান্ত পরিশ্রম করে। কিন্তু মাঝে মাঝে নিজেরও সন্দেহ হয়, মনের অজান্তেই প্রশ্ন জেগে ওঠে, আমি কি আসলেই পাচ্ছি? এখন তিনি নিজের অফিসে বসে আছেন, মনটা কেমন জানি করছে, ভালো লাগছে না। মাথাটা সকাল থেকে ঝিম ধরে আছে, জরুরি মিটিং সারতে পরিষদে আসা, কাদের সাহেব, মুর্তজা আপা আর কবির সাহেব টৈটন ইউনিয়নের ইউপি মেম্বার, সবাই কথা বলছে, কিন্তু মিটিংয়ে মেম্বারদের কথায় নিজের মনটাকে স্থির করতে পারছেন না। কারো কথায় বিন্দুমাত্র খেয়াল নেই তার। মনে হচ্ছে কোথাও জানি একটা বিভৎস গরমে কোনোইতে টেবিলে ঠেকিয়ে মুখে বাম হাতে ঠেস দিয়ে বসে আছেন তিনি, আর ডান হাত দিয়ে পেপার ব্যাগটা ঘুরিয়ে চলেছেন আপন মনে। আজ নিজেকে বড় বিষণ্ণ মনে হচ্ছে, কিন্তু কেন, কি এমন কারণে খারাপ লাগছে তার? তিনি ভাবছেন এবং ভেবেই চলেছেন। এমন সময় কাদের সাহেবের কথায় সম্বিত ফিরে পান তিনি।
দিদি, এনি প্রবলেম?
নো প্রবলেম।
না দিদি, কিছু একটা হয়েছে আপনার। কি হয়েছে বলুন তো? ভাইয়ের কথাটা মনে পড়ছে তাই না? আসলে সুলতান,
আমি ঠিক আছি।
আসলে দিদি আমার মনে হয় আজ আপনার মনটা ভালো নেই, মিটিং ডেটটা একটু পেছালে কেমন হয়?
আচ্ছা কি খবর মতো জাপা, আপনার কাজের খবর কি?
কোন কাজের কথা বলছেন দিদি?
বর্তলি কাছারি পাহাড় রাস্তাটার কথা বলছি।
হ্যাঁ দিদি চলছে, ভালো মতোই চলছে, আর এক দিনের মধ্যেই শেষ করতে পারবো ইনশাল্লাহ।
মুখে বলেন আল্লাহর নাম, আর ভেতরে ভেতরে শ্রমিকদের দেন অর্ধেক নাম, নিতে কি করুন।
এমন পীর সাদৃশ্য কথায় লজ্জায় পড়ে যান মহিলা মেম্বার। এবার অন্যদিকে চোখ ফিরিয়ে নিলেন জিসি, অন্য কয়েকজনের সাথে আরো টুকটাক কথা বলে উঠে যাবেন ঠিক এই মুহূর্তে, যাকে হুড়মুড় করে অফিস কক্ষে ঢুকে পড়ে অনুমতির তোয়াক্কা না করে এবং এক পর্যায়ে হাঁপাতে শুরু করে। কিন্তু তার মুখ দিয়ে কোনো কথাই বেরিয়ে আসছে না। তার এমন উপস্থিতিতে সবাই বেশ ভড়কে যায়। কি হয়েছে তার?
কি হয়েছে জাকির ভাই?
দিদি সব দোষ আমার। হ্যাঁ সব দোষ আমার দিদি।
জাকির ভাই কি হয়েছে সেটা বলবে তো
দিদি। মিউজিয়ামে?
হ্যাঁ কি হয়েছে মিউজিয়ামে?
সকালে এসে দেখি ল্যাপটপ আর বইটা নাই।
ও মাই গড, কি বলছো সব?
হ্যাঁ দিদি বইটার ল্যাপটপটা পাওয়া যাচ্ছে না, গ্লাস ভেঙে।
তোমরা কোথায় ছিলে?
আমি সন্ধ্যায় কাজ করে চলে গিয়েছিলাম, আসাদুল্লাহর অসুখ, ও ছুটি নিয়েছিল, নিজামুদ্দিন ছিল। মিউজিয়াম থেকে যে জিনিস চুরি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি দিদি।
এরকম একটা অকল্পনীয় কথায় উপস্থিত সবাই চমকে যায়। মিউজিয়াম থেকে একটা পুরনো মডেলের ল্যাপটপ আর বইও মানুষ চুরি করে? তখনই জেসি নিজের প্যাজরে চেপে চলে আসে মিউজিয়ামের সামনে। তিনি দেখতে পেলেন লোকজন বেশ হইচই শুরু করে দিয়েছে, নিজামুদ্দিন কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে। জেসি গাড়ি থেকে নামতেই সবাই পথ করে দিল তাকে ভেতরে যেতে। জেসি অনেকটা দৌড়েই ঢুকে পড়লো মিউজিয়ামের ভেতর। দেখেন প্রথম দরজার তালা ঠিকঠাক, পরের দরজার তালাও ঠিক আছে, কিন্তু মূল কক্ষে যেখানে ল্যাপটপটা আর বইটা রাখা ছিল সেখানকার গ্লাস ভাঙা। বোঝা যাচ্ছে কোনো শক্ত কিছু দিয়ে গ্লাস ভেঙেছে চোর। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গেলেন জেসি। কিরকম অদ্ভুত চুরি রে বাবা! ঠিক এমন সময় হুড়মুড় করে তৌসি ঢুকে পড়ে মূল কক্ষে। হাঁপাতে হাঁপাতে জেসির পাশে এসে দাঁড়ায়।
কি হয় ছাপো? আমি আগেই বলেছিলাম আমি আমার বইটা কাউকে দিব না, তোমার জন্য দিতে হলো এখানে। এখন যেভাবেই হোক আমার বই আমি ফেরত চাই। তুলসি থাম প্লিজ, দেখি আমি কি করা যায়।
মোবাইল বের করে থানায় ফোন করেন জেসি। রিং হওয়ার সাথে সাথে রিসিভ করে ফেলে অপর প্রান্তের লোকটি। মনে হলো ফোন নিয়ে যেন তিনি প্রস্তুতি ছিলেন জেসি ফোন করবে তাই।
হ্যালো, আসসালামু আলাইকুম দিদি।
হ্যাঁ ফারুক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কষ্ট করে একটু এদিকটায় ঘুরে যেতে হবে প্লিজ।
কেন দিদি, কি হয়েছে?
আমার মিউজিয়াম থেকে কিছু জিনিস চুরি গেছে আজ রাতে, প্লিজ একবার আসুন না।
বলেন কি দিদি, মিউজিয়াম থেকে জিনিস? ঠিক আছে আসছি, আমি এখনই আসছি।
তৌসি মানে তসলিমা আক্তার তৌসি, সুলতান ভাইয়ের ছোট বোন। অবশ্য বোন বলা যাবে কিনা জানা নেই, তবে সুলতান ভাইয়ের কলিজের টুকরা বললে বোধহয় ভালো হতো। নিজের চেয়ে অনেক বেশি ভালোবাসতেন সুলতান ভাই তৌসিকে। ভাইয়ের আদর পেতে পেতে তার আহ্লাদি স্বভাব এখনো চলে যায়নি। এর ওর সাথে অভিমান করে মুড অফ করে থাকাই ওর প্রধান কাজ। তো যাই হোক, মিনিট পনেরো যেতে না যেতে পুলিশের গাড়ি এসে হাজির মিউজিয়ামের গেটের ধারে। ইন্সপেক্টর ফারুক, পেকুয়া থানার বর্তমান অফিসার, আগে যিনি ছিলেন তার নাম মিস্টার রশিদ, তার পদোন্নতি হওয়াতে তিনি অন্যত্র চলে গেছেন। আর তার রেখে দেওয়া চেয়ারে এসেছেন ফারুক সাহেব। অবশ্য রশিদ সাহেব যাবার আগে জেসির সাথে পরিচয় করিয়ে দিয়ে গিয়েছিলেন ফারুক সাহেবকে। সেই সুবাদে এই এলাকার প্রথম পরিচিত মানুষই জেসি। ইন্সপেক্টর রশিদের মতো ফারুক সাহেবও বেশ ভালো মানুষ। অবশ্য কারণও আছে, জেসি কিংবা এই এলাকাবাসীর দাপটে অসৎ হয়ে কেউ এলাকায় থাকতে পারে না, বাধ্য হয়েই অন্তত সততার আবরণে নিজেকে ঢেকে রাখতে হয়। জেসিদের তো একটাই কথা, সরকার যা দেবে তা ডাবল দেবো আমি, কিন্তু আমার এলাকাবাসী যেন প্রশাসনের দ্বারস্থ না হয়, প্রশাসনের কাছে যেন তারা কোনো কষ্ট না পায়। ইন্সপেক্টর সাহেব ঘেঁটে ঘুঁটে কয়েকটা জিনিস দেখলেন আর কয়েকজনকে এটা ওটা নিয়ে কিছু প্রশ্ন করলেন। শেষে জেসিকে উদ্দেশ্য করে বললেন,
আসলে দিদি ঘটনা যা দেখতে পাচ্ছি, এখানকার পাহারাদারদের সবাইকে আটক করা ছাড়া তো কোনো উপায় নেই, তাই বলছিলাম কি
অত ভূমিকা করার কি আছে ইন্সপেক্টর, আপনার দায়িত্ব আপনি ঠিক মতো পালন করবেন।
হ্যাঁ ফারুক সাহেব, তবে
দিদি আমি জানি আপনি কি বলবেন, আপনার লোকেরা যদি সত্যি নির্দোষ হয় কথা দিচ্ছি তাদের কোনো সমস্যা হবে না।
আমার লোকের গায়ে যেন কোনো বাড়িও না পারে ফারুক সাহেব, যতক্ষণে অভিযোগ প্রমাণিত হয়।
সেদিনই সেখান থেকে জাকির হোসেন আর নিজামুদ্দিনকে নিয়ে গেল পুলিশ, আর আসাদুল্লাহকে বাড়ি থেকে আটক করা হলো। যাবার সময় মিউজিয়ামটাতে পুলিশ প্রহরায় রাখার ব্যবস্থা করেছেন ফারুক সাহেব, এবং তদন্তের স্বার্থে কিছুদিনের জন্য সর্বসাধারণের প্রবেশ নিষেধ করে দেন। মিউজিয়াম, সুলতান মেমোরিয়াল মিউজিয়াম, এই এলাকায় সমস্ত স্থাপনা থাকলেও অভাব ছিল শুধু মিউজিয়ামের। সুলতান ভাই যেন জীবন দিয়ে সেটার অভাবটাও পূরণ করে দিয়ে গেলেন। সুলতান ভাইয়ের স্মৃতি ধরে রাখার জন্য এই মিউজিয়াম, এখানে ঠাঁই পেয়েছে সুলতান ভাইয়ের ব্যবহৃত সমস্ত খুঁটিনাটি জিনিসগুলো। সুলতানের ঘরটাকে মডিফাই করে মিউজিয়ামের উপযুক্ত করে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছিলেন জেসি আর তৎকালীন ইন্সপেক্টর রশিদ। চুরি যাওয়া ল্যাপটপটা সুলতান ভাইয়ের হাতের জিনিস, আর এই বইটা সেই বই যার নাম ছিল রোজারি, রোমান ক্যাথলিক চার্চের প্রার্থনাগুলি সম্বলিত একটি বই, যেটা সুলতান ভাই মারা যাবার এক মাস আগে তসিকে উপহার দিয়েছিলেন, কিন্তু জেসির কারণে তসি সেটা মিউজিয়ামের উদ্দেশ্যে দান করে দেন। বইটা অনেক প্রিয় ছিল তসির, সারাক্ষণ কাছাকাছি রাখত সে ভাইয়ের এই শেষ স্মৃতিটুকু, কিন্তু শেষ রক্ষা আর হল না। এই ইউনিয়নের সব মানুষই এখানে যারা আসেন তাদের সবারই মনে হয় তারা যেন সুলতান ভাইয়ের কাছে এসেছে। এখনো ঠিক আগের মতো এই ঘরেই আছেন সুলতান ভাই, একটু জন্যও ভাবতে পারে না তারা সুলতান ভাই এই পৃথিবীতে কেবল একটি অতীত ছাড়া আর কিছুই না। সবাই সুলতান ভাইয়ের হাতের জিনিসগুলো দেখে দেখে বুকে তৃষ্ণা মেটায়। দুদিন পরের ঘটনা, অফিস কক্ষে বসে আছেন ফারুক সাহেব, কেসটাকে নিয়ে ভাবতে শুরু করেছেন, ভাবতে ভাবতে একেবারে তলিয়ে গেলেন ভাবনার অতল গহ্বরে। অনেকগুলো প্রশ্ন হৃদয়ের ক্যানভাসে উঁকি ঝুঁকি দিচ্ছে, কিন্তু একটারও উত্তর নেই। মিউজিয়ামে এত দামি দামি জিনিস থাকতে চোর কিছুতেই হাত না দিয়ে সোজা পুরনো মডেলের একটা ল্যাপটপ আর নিউজ প্রিন্ট একটা কাগজের বই নিয়ে গেল কেন? আরো অনেক দামি দামি জিনিস তো রয়েছে ওখানটায়, তাদের উদ্দেশ্যটা কি? তারা তালা খোলার চাবি বা পেল কোথায়? সত্যি কি আসাদুল্লার অসুখ ছিল শরীরে নাকি? তবে একটা ব্যাপার নিশ্চিত, চোর যেই হোক না কেন এদের তিনজনের মধ্যেই আছে, এদের সাহায্য ছাড়া চোর কখনো এই কাজ করতে সাহস পাবে না। যেভাবেই হোক এদের মুখ থেকে কথা বের করতেই হবে, কিন্তু কিভাবে? জেসি তো হাতে তালা লাগিয়ে দিয়েছে, অনেক জিজ্ঞাসাবাদ করেও কোনো কাজ হচ্ছে না, আসলে সোজা আঙুলে ঘি উঠবে না, ডান্ডা থেরাপি দিলে সে কবেই কথাগুলো পটপট করে বের করে নিত। হঠাৎ আচমকা ল্যান্ডফোনের আওয়াজে চমকে যান ইন্সপেক্টর, তারপর কল রিসিভ করে কথা বলতে ব্যস্ত হয়ে পড়লেন। এদিকে পরদিন সকাল 8টা নাগাদ পরিষদের উদ্দেশ্যে রওনা দিলেন জেসি, অনেক কাজ পড়ে আছে, ওগুলো না করে কোনো উপায় নেই। সারাটা দিন এই কাজ, সারাটা দিন এই কাজ সেই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন জেসি, কিন্তু মন থেকে সরাতে পারছেন না চুরি হয়ে যাওয়া জিনিসগুলোর কথা। কদিন ধরে এলাকার পথে হাঁটাই দায়ী হয়ে যাচ্ছে, মানুষের কথার উত্তর দিতে দিতে একেবারে নাজেহাল অবস্থা। তিনি চোর কবে ধরা পড়বে, কে চুরি করেছে, কেন করেছে ইত্যাদি ইত্যাদি নানা প্রশ্ন। সন্ধ্যা 4টার দিকে পুলিশের একটা গাড়ি এসে ঘ্যাচ করে ব্রেক কষল পরিষদের সামনে, জেসি তখন পরিষদের কাজে ব্যস্ত ছিলেন। গাড়ি থেকে নেমে ফারুক সাহেব সোজা ঢুকলেন অফিস রুমে।
আরে ফারুক সাহেব রে, আসুন আসুন,
আসসালামু আলাইকুম দিদি।
ওয়ালাইকুম আসসালাম। তো খবর কি আপনার?
খবর ভালো না দিদি।
মানে?
ওরা তো মুখই খুলছে না।
যেভাবেই হোক মুখ খোলানোর ব্যবস্থা করুন।
আমি চাইলেই পারি, সেটা আমার জন্য কোনো ব্যাপারই না দিদি। আমার ডান্ডা থেরাপি কত রোগের মহাওষধ তা তো জানিনি।
খবরদার ইন্সপেক্টর, আপনার অনুমান ঠিক নাও। তাহলে শুধু শুধু নিরপরাধ মানুষগুলিকে অত্যাচার করার প্রশ্নই ওঠে না। আপনি অন্য থেরাপি দাও।
তাহলে আমার মনে হয় আরেকবার মিউজিয়ামটা ঘুরে দেখতে হবে, দেখি কোনো নমুনা পাওয়া যায় কিনা।
চলুন, আমি বাসায় চলে যাবো ভাবছি।
ইন্সপেক্টর ফারুক সাহেবকে মিউজিয়ামে নামিয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে গাড়ি ঘোরালেন জেসি। তারপর সেদিন প্রায় রাত 9টা নাগাদ তৌসি ফোন করলেন জেসিকে। বন্ধুরা, খবরের পর আবারও ফিরে এলাম শারমিন কুয়াশার আয়োজনে। আসুন ছিল আমরা কুয়াশার আজকের গল্প, গল্পের প্রথম অংশ। আজকে একটু আগে ভাগে শুরু করতে হয়েছে, কারণ আজকে গল্পটা বেশ লম্বা, লম্বা সময় ধরে শুনতে পারবেন আপনারা। তো আমরা যেখানে শেষ করেছি সেখানে তখন ফোন বাজছিল, আমরা তারপর এখন শুনবো যে ফোনটা কার, কে কথা বলছে সে ফোনে, সেটা সবই শুনবো আমরা এই অংশে। এবং আমি আর কথা বলছি না, কারণ আজকে বেশ লম্বা সময় ধরে আমরা কাহিনীতে শুনবো। যারা সঙ্গে আছেন তিনি সঙ্গেই থাকবেন। আমাকে লিখে পাঠাবার ঠিকানা আরো একবার জানিয়ে দিয়ে যাচ্ছি, যে কোনো মোবাইল থেকে 111। আসলে আমিও জানি বইটা তোর কত প্রিয়, কিন্তু অসুক জিনিস আমাদের একা করে তো ভাইয়া দেয়নি, সবার মধ্যে ভাগ করে দিয়েছে। এ দেখছিস না আমাদেরকেও কেমন করে ভাগ করে দিয়ে গেল।
তো কোনো খবর পেলে?
না রে, এখনো কোনো খবর পাইনি। তবে তুই কোনো চিন্তা করিস না
আপু, প্লিজ যেভাবেই গো তুমি বইটা আনাও আপু।
চেষ্টা করছি তো, একটু ধৈর্য ধর।
কিছুক্ষণ এটা ওটা নিয়ে দুজন কথা বলার পর ফোন রেখে দেন তার। ফোন রাখার কিছুক্ষণ পরই আবার বেজে উঠল ফোন। ফারুক সাহেব ফোন করেছেন।
আসসালামু আলাইকুম দিদি, বিরক্ত করলাম বোধহয় আর সময় ফোন করে।
না না, তা কেন, কোনো খবর পেলেন?
আপাতত না। আচ্ছা দিদি, আমার আপনার সাথে কিছু ব্যাপার নিয়ে কথা বলা দরকার, ছোট দিকেও থাকতে হবে।
তো কখন সময় হচ্ছে আপনার?
আমার আবার সময় অসময়, আপনি যখনই বলেন।
তাহলে কালকে আমরা থানায় যাই?
জি জি, কি যে বলেন, আপনারা থানায় আসবেন, এমন নির্লজ্জ আমি কি করে হই।
তো কাল আমার বাসায় চলে আসুন তাহলে।
আমিও তাই ভাবছিলাম।
হ্যাঁ চলে আসুন, কালকে তবে আসুন। আর আসলে আমি বড় বেকায়দায় পড়ে গেলাম, তো ওকে একদম সান্ত্বনা দিতে পারছি না।
শুনলেই দিদি, ঠিক আছে দিদি, কাল দেখা হচ্ছে।
ওকে।
পরদিন ভোরে উঠেই নিজের কাজে বেরিয়ে পড়লেন জেসি। আজ তাড়াতাড়ি বাসায় চলে আসলেন, মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে আছে তার, খুবই খারাপ লাগছে। আজকে বিকেলটা কেমন জানি অদ্ভুত সুন্দর, আকাশে কোথাও এক ফোঁটা মেঘ নেই, ঝিরে ঝিরে বাতাস গায়ে লাগতে শুরু করেছে। হাঁটতে হাঁটতে উঠোনের এক কোণে পাতানো চারটি চেয়ারের একটিতে বসে গা এলিয়ে দিলেন তিনি। ইচ্ছে করেই চোখ দুটো বুঝে ফেললেন জেসি। আর তক্ষণে হৃদয়ের ক্যানভাসে ভেসে উঠল একের পর এক অতীতের সেই দিনগুলো। বাবার কথা তেমন একটা মনে নেই, খুব ছোট থাকতে মারা যান বাবা। তারপর মার অক্লান্ত পরিশ্রমে একটু একটু করে বেড়ে উঠেছেন এই তিন ভাই বোন। সময়ের গণ্ডি কিছুদূর এগোতেই মার সমস্ত দায়িত্বের ভার কাঁধে তুলে নেন ভাইয়া। জীবনে এমন কোনো চাওয়া ছিল না যা ভাইয়া অপূর্ণ রেখেছিলেন। তারপর হঠাৎ করে একদিন মাও মারা যান, কিন্তু তারা দু বোন বুঝতেই পারেনি যে তাদের মা নেই। ভাইয়াই হয়ে ওঠে ওদের মা বাবা সব কিছু। সুলতান ভাই অকৃত্রিম ভালোবাসার ঝড়ে অভাব জিনিসটা কখনো উপলব্ধি করবার সুযোগ মেলেনি। জীবনের এত পরিবর্তন কল্পনাতেও ছিল না। এই বাড়িটাও ভাইয়ার দেয়া, ইটের পর ইট তরে তরে সাজিয়ে জেসির জন্য নিজের মনের মতো বাড়ি তৈরি করে দিয়েছিলেন ভাইয়া। প্রতিটা কাজে ভাইয়াই ছিল অনুপ্রেরণা, শাসন, ভালোবাসা। মায়ের বাঁধনটা এমন শক্ত ছিল যে পৃথিবীর কোনো সমস্যা ধারে কাছেই ঘেঁষতে পারেনি। কিন্তু আজ আজ আবার এই কেমন পরিবর্তন! কোথায় ভাইয়া? আর কোনো দিনই কি আসবে না? কোনোদিন কি মাথায় হাত বুলিয়ে বলবে না কেমন আছিস জেসি? আর কি কখনোই পারবে না ভাইয়া বলে দৌড়ে তফির আগে বুকে আশ্রয় নিতে? নিয়তির কেমন খেলা! আরো হাজার রকমের এলোমেলো ভাবনাগুলো যখন এক জায়গায় আস্তে আস্তে করে জড় হতে শুরু করছিল, হঠাৎ তখনই গাড়ির শব্দে সম্বিত ফিরে পাচ্ছে। বুঝতেই পারেননি কখন দু গাল জুড়ে চোখের পানি বয়ে চলছিল। দেখে তসি এসে পড়েছে। তসিকে দেখা মাত্র মরিয়া হয়ে উঠলেন চোখের পানি লুকোনোর জন্য, কিন্তু পারলেন না। অজানা একটা ব্যথায় বুকটা দুমড়ে মুচড়ে উঠল। সাথে তসিও তার কাছে চলে এসেছে, এসে জাপটে ধরে দিয়েছে কি আর নিজেকে সামনে রাখতে পারলেন না। দুজন দুজনকে জাপটে ধরে অঝোর ধারায় কেঁদে চললেন ফুপিয়ে ফুপিয়ে। ঠিক এমন সময় জেসির হাজবেন্ড প্রফেসর সাহেব আসলেন।
এই তো ছোট বোনটা আসতে না আসতেই শুরু করে ছাড়ো বলছি। তোমাদের দু বোনের কেমন পাগলামো বলতো? এই মাসটা এলেই তোমাদের অবস্থা এমন হয় কেন বুঝি না। সবাই তো আর সারা জীবন বেঁচে থাকে না, একদিন তো তাকে বিধাতার তাকে সারা দিতেই হবে, এটাই তো তার নিয়ম। বিধাতার নিয়ম ভাঙার সাধ্যি কারো নাই। এসব না করে শুধু দোয়া করো ভাইয়ের জন্য।
তিনজনে যখন ঘরে ঢুকতে যাবে ঠিক তখনই ফারুক সাহেবের গাড়ি। ফারুক সাহেব এসে পড়েছেন। ফারুক সাহেবকে উঠলে চেয়ারে বসতে দিলেন তারা, আর নিজেরাও বসে পড়লেন। কিছুক্ষণ পর একটা কাজের লোক নাস্তা নিয়ে হাজির।
আরে বসে রইলেন যে, নিন নিন আপনাদের চেয়ারম্যানের হাতের পায়েস, স্বাদই আলাদা। নিন শুরু করুন। তো কি খবর ইন্সপেক্টর সাহেব, কেমন চলছে আপনার ইনভেস্টিগেশন?
এখনো কুয়াশার আড়ালেই আছি, কি করবো বুঝতে পারছি না।
কিছু করার সিদ্ধান্ত নিচ্ছেন নাকি?
হ্যাঁ, সেই ব্যাপারই তো আলাপ করতে এলাম। ওদেরকে তো মুখই খোলাতে পারছি না।
কি যে বলেন ইন্সপেক্টর, সামান্য কজন মানুষের মুখ খোলা এত কঠিন ব্যাপার হয়ে গেল?
কঠিন না, আবার কঠিনও। আমি এগোচ্ছি যে পথে, সে পথে কেউ সহজে মুখ খোলে না। আচ্ছা দিদি, আমি কিছু প্রশ্ন করতে পারি আপনাকে?
করেই তো ফেলেছেন, আরো করতে চাইলে করুন, নো প্রবলেম।
আমি যতদূর জানি বইটা সুলতান ভাই আপনাকেই দিয়েছিল, জানার মধ্যে কোনো ভুল আছে?
না ভুল নেই, বইটা ভাইয়া মারা যাবার এক মাস আগেই আমাকে দিয়েছিল।
দেবার সময় কি কোনো কথা বলেছিল?
আপনি আসলে কি জানতে চাচ্ছেন বলুন তো।
না মানে একটা ব্যাপার আমার মাথায় আসছে না, মিউজিয়ামে এত দামি দামি জিনিস থাকতে চোরের দৃষ্টি সামান্য বই আর পুরনো ল্যাপটপের দিকে কেন পড়ল? কেমন রহস্য আছে এই বই আর ল্যাপটপে? এর কি এমন মূল্য যার কারণে চোর অন্যদিকে চোখ না দিয়ে সোজা এগুলো নিয়ে চলে গেল?
ব্যাপারটা নিয়ে আমিও বেশ চিন্তিত ফারুক সাহেব।
হ্যাঁ দিদি, যা বলছিলাম আপনাকে, দেবার আগে কি কোনো কথা বলেছিল সুলতান ভাই?
আমার ঠিক মনে পড়ছে না, ভাইয়া কিছু বলেছিল কিনা আসলে আমার ঠিক মনে পড়ছে না।
আচ্ছা কেন দিয়েছিলেন এই বইটা তা বলতে পারেন?
আসলে ভাইয়ার বইটা অসম্ভব প্রিয় ছিল, আর সবসময় দেখতাম এই বইটা ভাইয়া হাতে হাতে রাখতো।
আচ্ছা আমি জানতে চাচ্ছি এই প্রিয় বইটা সুলতান ভাই আপনাকেই কেন দিল?
সেদিন আমি ভাইয়াকে ফোন করি, অনেকক্ষণ রিং বাজার পরও ফোনটা রিসিভ করলো না ভাইয়া, আর তখনই আমি রেগে যাই আর রেগে গিয়ে ফোনটা একেবারে বন্ধ করে দিই। প্রায় 45 মিনিটের মতো আমি ফোন বন্ধ রাখি, আর যখনই ফোনটা খুলি সাথে সাথেই ভাইয়ার কল। হ্যালো,
রাগ করেছিস?
রাগ করবো কার সাথে?
হাজি মোহাম্মদ মহসিন কত কাজে বেঁচে থাকে। আমাদের মতো ছোটখাটো মানুষদের পণ্য চুপ করার সময় কি আর ওনার থাকে নাকি বলেন?
কি করবো বল, শুধু কাজ আর কাজ।
তো বলেন শুনি, কি এমন মহামূল্যবান কাজে ব্যস্ত ছিলেন যার কারণে আপনি আমার পণ্য চুপ করার সময় পাচ্ছেন না?
গাড়ি কিনছিলাম একটা।
গাড়ি? আমার গাড়ি কার জন্য?
রেসির জন্য গাড়ি কিনলাম। হয় না কাউকে সকালে দেখবি?
আমার এক ছেলে কাজ নাই না, তোর এই একটাই বোন, ওকে যা ইচ্ছা দে, যা খুশি কর, আমি ওর সময় মধ্যে নাই।
ওই দেখ আবার রাগ করে।
ওর জন্য গাড়ি কিনেছি, আমার জন্য কি?
ওর জন্য, ওর জন্য আরো দামি কিছু, অনেক দামি কিছু রেখেছি, সময় হলেই দেখবি তোর জিনিস তুই পেয়ে যাবে।
আমার কিছু দরকার নেই, খালি একটু মিষ্টি খাবে ছাড়া দিবি ভাইয়া?
তারপর আরো টুকটাক কি যেন কথা হয়েছিল ভাইয়ার সাথে, আমার এই মুহূর্তে ঠিক মনে আসছে না।
তারপর চর্দি কি দিয়েছিল আপনাকে?
তার কয়েক মাস পর আমাকে ফোন দিয়ে বাড়িতে আসতে বলে, আমিও যাই ভাইয়ার কাছে। এরপর আমাকে ডেকে বলল, তোকে না বলেছিলাম তোর জন্য একটা জিনিস রেখেছি, আপাতত তার চাবি জানে, একদিন দরজাও খুলে দিব। এরপর আর কোনো কথাই বলেনি ভাইয়া। ভাইয়ার প্রিয় বই আমার হাতে, আমার আনন্দ আর কে দেখে, আমি খুশিতে দিশেহারা হয়ে গিয়েছিলাম সেদিন। ভাইয়া যে আমাকে এত ভালোবাসে আর তার প্রিয় বইটা আমাকে দিয়ে দিল, আমি আসলে বিশ্বাসই করতে পারছিলাম না। কি ইন্সপেক্টর?
চাবি মানে?
তা জানি না, হয়তো ভাইয়া বোঝাতে চেয়েছিল যে ভাইয়া আমাকে অনেক ভালোবাসে আর সেই কারণেই সে তার প্রিয় জিনিস আমাকে দিতে একেবারেই দ্বিধা বোধ করেনি। আর যে কোনো জিনিস দিয়ে আমাকে ছোটই বা করবে কেন, তার সবকিছু তো আমার, তাই না?
আচ্ছা যাই হোক দিদি, আমি একটা ব্যাপারে নিশ্চিত, এই গার্ডদের মধ্যেই কেউ একজন চোর। এখন আমাকে একটু সাহায্য করেন, আমি কিভাবে কথা বের করতে পারি?
সেটা আপনি ভালো বুঝবেন।
সেদিন খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলেন ফারুক স্যার, তবে তৌসির কথা অনুযায়ী সুলতান ভাইয়ের সেই চাবি দরজা বিষয়টাতে কেমন যেন একটা খটকা লাগলো ফারুক সাহেবের। এর ঠিক দুদিন পরের ঘটনা, নিজের অফিসে একা একা বসে চায়ের কাপে চুমু দিচ্ছিলেন ফারুক সাহেব। ধ্যাক, এরকম সমস্যায় কি তিনি কখনো পড়েননি? এটা কেমন মানুষ রে বাবা, একদিকে বসে চোর ধরতে আবার অন্যদিকে, না ভাবাই যাচ্ছে না কি যে করি এখন। আচ্ছা কি এমন রহস্য লুকিয়ে আছে এই বইটার মধ্যে? কে চুরি করতে পারে আর কেনই বা করবে? সাত পাঁচ ভাবতে ভাবতে প্রচন্ড রকমের ঘেমে যাচ্ছেন তিনি। এমন সময় ফোন বেজে উঠল, আর রিসিভ করতে বুঝতে পারলে চেয়ারম্যান জেসি ফোন করেছে।
হ্যালো, কি খবর ফারুক সাহেব, এখন কি নাই বলবেন?
মানে
কি মানে মানে করছেন বুঝতে পেরেছি। আচ্ছা আমি আসছি এক্ষুনি।
এই বলে ফোনটা ওপাশ থেকে রেখে দিলেন জেসি। নিরাশ হয়ে ফারুক সাহেব রেখে দিলেন ফোন। এরপর মিনিট বিশেক পরে থানার গেটের সামনে থেমে গেল জেসির গাড়ি, চলে আসলেন সোজা ফারুক সাহেবের রুমে।
এরকম একটা ছোটখাটো ব্যাপারও আপনাকে সাহায্য করা লাগে? আপনি সব পুলিশকে বেরিয়ে যেতে বলুন, আমি কারোর সামনে কোনো কথা বলতে চাই না, নিশ্চয়ই জানেন দেয়ালেরও কান আছে।
এরপর নিচু স্বরে কি যেন বললেন তারা দুজনে, কেউই বুঝতে পারল না, শুধু শেষের বাক্যটি শোনা গেল।
সাবধানে ইন্সপেক্টর, অত্যন্ত সাবধান করতে হবে কিন্তু।
জেসি চলে যেতেই বিড় বিড় করে ইন্সপেক্টর বলতে লাগলেন,
আরে তাই তো, এরকম একটা সহজ কাজ তোর মাথায় আসেনি?
তাৎক্ষণিক ভাবে কাজ করা শুরু করে দিলেন ফারুক সাহেব। পেকুয়া থানা বিল্ডিং দুইতলা বিশিষ্ট প্রকাণ্ড এক ভবন। ইন্সপেক্টর আদেশ দিলেন ছাদের সমস্ত আসামিকে হাজির করাতে। পুলিশের কেউই বুঝতে পারল না ছাদে কেন, কিন্তু কোনো প্রশ্ন না করে আদেশ পালন করলো তারা। চারদিকে পুলিশ বন্দুক তাক করে আছে, লাইনে দাঁড় করানো হলো ছজন আসামিকে, তার মধ্যে তিনজন অপরিচিত। অপরিচিতরা সবাই সামনে, আর জাকের, আসাদুল্লাহ, নিজামুদ্দিন পেছনে। প্রথমে সামনের লোকটাকে টেনে হিঁচড়ে ইন্সপেক্টরের সামনে হাজির করলেন একজন পুলিশ। ইন্সপেক্টর উঠে গিয়ে আসামির কলা চেপে ধরল।
আমার ভালোই লাগে না,
আমি চুরি করি না
সত্যি না, সত্যি
না
তাহলে আর তোর বেঁচে থেকে লাভ কি? জিনিস চুরি করে মরদি যান নাই, দুনিয়া বাঁচে থাকার কোনো লাভ
নেই।
কথাটা শেষ হতে না হতেই ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিলেন লোকটাকে। লোকটা বিকট এক চিৎকার করতে করতে পড়ে গেল নিচে, তারপর আরো একজন, তারপর তৃতীয় জন কেউ, এবার সামনে নিজামুদ্দিন, এগিয়ে আসছে তার পালা, একটু পরে আসাদুল্লার উপর, তারপর জাকির, একটু পরে একে একে সবার জীবন প্রদীপ নিভে যাবে। বুকটা দূরে দূরে করে কাঁপছে সবার, বুক শুকিয়ে যাচ্ছে সবার। ঠিক এই মুহূর্তে আসাদুল্লাহ এসে ফারুক সাহেবের পা জড়িয়ে ধরল।
আমাকে মাফ করে দেন স্যার, আমার কোনো দোষ নেই স্যার, ঘটনার একদিন জাকির ভাই নিজ থেকে দেশে আমার ছুটি দিয়ে দেয় স্যার, আমার কোনো দোষ নেই স্যার।
মানে
স্যার ছুটি নিতে চাই নি স্যার, জাকির ভাই কয় কি অনেকদিন তো বাড়ি যাস না, যা এবার বাড়ি যা, আমি যেতে না চাইলাম আমার এই পথে, আমি আর কিচ্ছু জানি না স্যার।
তাহলে বল কি কথা বল, তোর মৃত্যু আগে আসছে, দেখ ওই দেখ ওই দেখ আসবেন আসবেন যারা আছে, ওরা আবার আরেক জায়গায় কাজ আছে, বল।
স্যার আমি চুরি করিনি স্যার, ওই চাম্বাইয়া আর কাজটা হয়ে গেলে আমাকে আরো 5 লাখ টাকা দিবেন এই কথা বলেছিল, আর ধরা ছিল জন্য আমি মুখ না খুলি সে কথাও বলেছিল, আমি তার কথা মতো চাবি আর আসাদুল্লাহকে ছুটি দিয়ে দিই, আর প্রথম খবরটা আমি যে সিসিটিভিকে দিয়েছিলাম, আমি আর কিছু জানি না স্যার, আমাকে মাফ করে দেন স্যার।
রাস্তা তোর করতেই হবে, সত্যি বলছিস তো?
স্যার সত্যি স্যার, একদম মিথ্যা না স্যার।
তাহলে বল চাম্বাইয়া কোথায়?
স্যার ওর এলাকায় গেলেই পাবেন স্যার।
নাটকের শেষ প্রান্তে জাকের আর আসাদুল্লাহ যা দেখলো তা বিশ্বাস করার মতো ব্যাপার না। একটু আগে যাদের ফেলে দেওয়া হয়েছে তারাই উঠে আসছে সিঁড়ি দিয়ে পুলিশের পোশাক পরে, দৌড়ে গিয়ে নিচে তাকায় তারা, দেখলো বেশ কয়েকটা পুলিশ হাতে কিছু একটা ধরাধরি করে দাঁড়িয়ে আছে। তাদের বুঝতার বাকি রইল না যে মুখ থেকে কথা বের করতে এই অভিনব পন্থার অবলম্বন। এদিকে বিষয়টা আরো জটিল আকার ধারণ করলো ফারুক সাহেবের মনে। দুটা চাবির দাম 6 লাখ টাকা, আর কিনে পেল মাত্র একটা বই আর ল্যাপটপ, কেমন রহস্য এতে? এতগুলো টাকা দিয়ে কেন কিনলো এসব জিনিস? হ্যাঁ, চাম্বাকে পেলেই মিলে যাবে সমস্ত রহস্য। চাম্বা হলো এই এলাকার বকে যাওয়া এক যুবক, চুরি ছিনতাই ডাকাতি তার মহান পেশা। বেশ কয়েকবার পুলিশের হাতে ধরা পড়েছিল কিন্তু জেসির কারণেই বেঁচে যায় সে। সেদিন রাতেই ফোর্স নিয়ে রওনা দিলেন ফারুক সাহেব চাম্বাকে ধরতে। গ্রাম পুলিশের সহায়তায় চাম্বাকে খুঁজে পেতে খানিকটা কষ্ট হলেও শেষ পর্যন্ত ধরতে পারলেন। গ্রামের অদূরে জঙ্গলের ভিতর একটা বাড়ি আছে, পরিত্যক্ত একটা বাড়ি। কে বা কারা ওই বাড়িটা তৈরি করেছিল তার কারো জানা নেই, খুঁজতে খুঁজতে ওখানেই পাওয়া গেল চাম্বাকে। পালানোর চেষ্টা করলে সুযোগ না পেয়ে নিজেকে পুলিশের হাতেই ধরা দিতে হলো তাকে, আর ওখানেই পাওয়া গেল চুরি যাওয়া মালামালগুলো। ওগুলো যখন জব্দ করে পুলিশ চাম্বার হাতে হাতকড়া পরিয়ে নিয়ে চলে আসবে ঠিক ওই মুহূর্তেই পেছন থেকে একটা বুলেটের আওয়াজ। পেছন ফিরলেন সমস্ত পুলিশ, জানালা দিয়ে এসেছে বুলেটটা, হুড়মুড় করে বেরিয়ে পড়লো সব পুলিশ। ফারুক সাহেব আচমকা শব্দে নিজেই চমকে গেলেন, অপলক তাকিয়ে রইলেন জানালার দিকে, কেমন যেন বোকা বনে গেলেন একেবারে। এদিকে আস্তে আস্তে শরীর এলিয়ে দিয়ে নিস্তেজ হতে শুরু করেছে জাম্বা, মাটিতে লুটিয়ে পড়ল সে। পুলিশেরা বাইরে বেরিয়ে পড়ল, বাড়িতে দুটো প্রাণী, ফারুক সাহেব আর জাম্বা। ফারুক সাহেবের মুখ থেকে সেই মুহূর্তে সব ভাষা ফুরিয়ে গেছে, কি হয়ে গেল। আর এদিকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়েছে জাম্বার পিঠ থেকে, বুলেটের আঘাতে এক পর্যায়ে কোকিয়ে উঠতে শুরু করেছে সে। এমন সময় শরীরটাকে হ্যাঁচকে টান দিয়ে উঠে দাঁড়ায় জাম্বা, চলে যায় বইটার দিকে, হাতে নিয়ে পৃষ্ঠা উল্টোতে থাকে একের পর এক। ওদিকে ফারুক সাহেব ঠাঁই দাঁড়িয়েই আছে। এক পর্যায়ে থেমে গেল জাম্বার হাত, একটা পৃষ্ঠা খুঁজে বার করলো সে, কি যেন বলার চেষ্টা করতে লাগলো। কিছুক্ষণ পর মাটিতে আবারও লুটিয়ে পড়লো দেহটা, আস্তে আস্তে একেবারে নিস্তেজ হয়ে পড়লো জাম্বা। জাম্বা বেঁচে আছে কিনা তা দেখতে ফারুক সাহেব তার হাতে শিরা পরখ করতে লাগলেন, না জাম্বা বেঁচে নেই। মনের অজান্তে দীর্ঘ একটা নিঃশ্বাস বেরিয়ে পড়লো ফারুক সাহেবের, তারপর নিজের কোমর থেকে পিস্তল বের করে ভাবলেন বাইরে যাবেন, কিন্তু কি জানি মনে করে আর বাইরে গেলেন না, দাঁড়িয়ে রইলেন। ওদিকে চাঁদের আবছা আলোয় তন্ন তন্ন করে খুঁজেও কারো কোনো হদিস পাওয়া গেল না। তারপর সব পুলিশ ঘরে ঢুকে জাম্বার চারিদিকে দাঁড়িয়ে পড়ল, কিরকম রক্ত রে বাবা, টকটকে লাল রক্ত, একটা মানুষের এত রক্ত থাকতে পারে? রক্তের বন্যায় ভেসে যাচ্ছে ঘরের মাটির মেঝে। অবশেষে লাশটাকে নিয়ে চলে আসলেন ফারুক সাহেব থানায়। এত কিছু হয়ে গেল কিন্তু জেসিকে কিছু জানানোর প্রয়োজন বোধ করলেন না তিনি, গ্রাম পুলিশকেও মানা করে দিলেন। রাস্তা দিয়ে আসার সময় অত্যন্ত সংগোপনে লাশটা নিয়ে এলেন তারা। পরের দিন আবারও পুলিশ যায় ওই বাড়িতে, দিনেও তন্ন তন্ন করে খোঁজা হলো, না কোনো নমুনাই পাওয়া গেল না, এমনকি কে কোথা থেকে কিভাবে আসলো, কিভাবে পালিয়ে গেল তাও না। অসম্ভব বেকায়দায় পড়ে গেলেন ফারুক সাহেব, কি করবেন ঠিক বুঝতে পারছেন না। খুনি যেই হোক না কেন তাকে খুঁজে বের করতেই হবে, কিন্তু কিভাবে, খুনি তো কোনো নমুনাই রেখে যায়নি। পরের দিন বিকেলে জরুরি একটা অপারেশন ছেড়ে নিজের কক্ষে বসে আছেন ফারুক সাহেব, ঠিক এমন সময় চোখ গেল সুলতান ভাইয়ের জিনিসগুলোর উপর, মানে সেই বই আর ল্যাপটপের উপর। তারপর একে একে স্মৃতির মানসপটে ভেসে উঠতে লাগলো কাল রাতে সেই নারকীয় ঘটনা। বইটা হাতে নিলেন তিনি আর মনের অজান্তে পৃষ্ঠা উল্টাতে শুরু করলেন। ঠিক এমন সময় তার মনে পড়ে গেল চাম্বার মৃত্যুর আগের সেই দৃশ্যটা। চাম্বা যে পৃষ্ঠাটা খুলেছিল সেই পৃষ্ঠাটা ভাঁজ করে রাখা হয়েছিল, এবার তিনি উল্টাতে উল্টাতে সেই পৃষ্ঠায় চলে এলেন। পৃষ্ঠার এক কোণ ছেঁড়া হলেও পড়তে কোনো অসুবিধা হচ্ছে না ফারুক সাহেবের, চেয়ারে বসে এক মনে এক ধ্যানে পড়া আরম্ভ করে দিলেন তিনি। কি আছে এতে, কেমন রহস্য এই বইয়ের ভেতর, যার জন্য একের পর এক ঘটে যাচ্ছে এতগুলো ঘটনা। পড়ছেন তো পড়ছেনই ফারুক সাহেব, কিন্তু কিছুই মিলছে না, এই কথাগুলোর মাঝে তো কোনো মিল পাওয়া যাচ্ছে না এই মামলার সাথে। ধ্যাত তেরি, শেষমেশ আবারও তলিয়ে যেতে চলেছে ভাবনার অতুল গহ্বরে। চাম্বা মারা যাবার আগে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু কি সেই কথা, কি বলতে চেয়েছিল সে? সাত পাঁচ ভাবতে ভাবতে তৌসিকে ফোন দিয়ে বসলেন।
ভালো আছেন দিদি?
ভালো, হ্যাঁ ভালো আছি তো, এই আর কি।
আপনার সাথে একটু জরুরি মিটিং ছিল, যদি আপনার সময় হয়।
শিওর ইন্সপেক্টর, কখন বলুন।
ঠিক আছে, তাহলে আমি আজ রাতেই আসছি।
আচ্ছা আচ্ছা, আজ যা যা আপনি আমার এখানে খেয়ে যাবেন।
ঠিক আছে।
সেদিন রাতে ডিউটি শেষ করে সোজা তহসির বাসায় চলে যান ফারুক সাহেব।
Calling the, this track was downloaded from fusionbd.com.
Titi, Dr. Siam, Arthur Tosir's husband, Dorja Khulida. I mean, take a bhetur in here. Drawing room is Bosha Tosir. Farooq Shah ki dekhi, chokhi risha rai, shamir sofa hai boshte bolin.
Bosha ma isi apna de birokte kur shimona hai, Didi?
Na na, at a bari na, Inspector. So, bolin, ki meeting shilo amar shathe apnar?
আপনি কি জানতেন দিদি সুলতান ভাইয়ের আর কি প্রিয় ছিল?
কি জানতে চাইছেন বলুন তো।
ঘটনার যতদূর মনে হচ্ছে এই কেসটা বেশ জটিল, এখানে অন্য কিছু আরো লুকিয়ে আছে।
অন্য কিছু মানে?
তারপরে বলছি, আগে আমার প্রশ্নের উত্তর দিন।
যতদূর মনে পড়ে, ভাইয়াকে একবার বিয়ে করার কথা বললে ভাইয়া বলে এই বইটা আমার অসম্ভব প্রিয়, আর এই ঘরটাও, বিশেষ করে এই রুমটা। আমি চাই না এই দুটো জিনিস অন্যের ভাগেও পড়ে যাক। এরকমটাই কিছু একটা বলছিল।
চোখে মুখে খুশির আভা ফুটে উঠছে ফারুক সাহেবের। আরে তাই তো, সুসু মানে 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 হচ্ছে সুলতান ভাইয়ের ঘর। হ্যাঁ, আর ওখানে লুকিয়ে আছে সমস্ত রহস্যের একমাত্র সমাধান। আর কোনো কথা না বলে দড়ি ঘড়ি বেরিয়ে পড়লেন ফারুক সাহেব। তখন চেঁচিয়ে উঠল,
আরে ফারুক সাহেব কোথায় যাচ্ছেন? খেয়ে যান।
শুনছেন কুয়াশে এবিএস রেডিও ৯৯ দশমিক ২ সঙ্গে আছি আমি শর্মিন। আজকের কাহিনী বেশ লম্বা, আমরা শুরু করেছি ১২টার খবরের আগে থেকে, এখনো চলছে কাহিনী। আমার মনে হয় আমি কথা না বলে আমরা বাকি অংশে চলে যাই। কথা বললে গল্পের কথা হয়তো অনেক কিছু বাদ পড়ে যাবে, গল্পের কথা অনেকের মনে থাকবে না। তো সবার SMS পূর্ব ফিরে এসে গল্প শেষ হওয়ার পরে এই ফাঁকে গল্প চলতে থাকুক, এরপর চলতে গল্পের বাকি অংশে, দেখি সেখানে কি হয়, তারপর আবারও ফিরে আসি। সামনে লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল থেকে ৩৩১, যে কোনো প্রশ্ন, যে কোনো বা আজকে কাহিনী নিয়ে কোনো প্রেডিকশন থাকলে ইতিমধ্যে অনেকে পাঠিয়েছে, আরো পাঠাতে থাকুন। সঙ্গে আছে এদিকে আসতে আসতে একেবারে মিউজিয়ামের সামনে চলে আসলেন তিনি। মিউজিয়ামের কর্তব্যরত পুলিশের স্যালিউটের দিকে না তাকিয়ে সোজা সিঁড়ি বেয়ে উঠে গেলেন মিউজিয়ামের দিকে, একেবারে সুলতান ভাই যে ঘরে থাকতেন ঠিক সেই ঘরে। দেখলেন সমস্ত রুমটা আলমারিতে ঠাসা, কি করবেন বুঝতে পারছেন না। আবারও বাইরে চলে আসলেন, তিনি পুলিশকে আসতে বললেন। পুলিশ তিনজন আসা মাত্রই বললেন রুম সাফ কর। তিনজনেই হুকুম পেয়ে আলমারি সরাতে ব্যস্ত হয়ে পড়লেন। ফারুক সাহেব হাত লাগালেন ওদের সাথে। সমস্ত আলমারি সরানো শেষ, পুলিশদের নির্দেশ দেওয়া হলো তোমরা বাইরে থাকো, আমি না বলা পর্যন্ত কেউ ভেতরে আসবে না। ওরা চলে যেতেই ঠিক ওই সময় লোডশেড হলেন, কিন্তু সমস্যা নেই, পকেট হাতড়ে মোবাইলটা বের করলেন ফারুক সাহেব। মোবাইলের টর্চ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন ঘরের চার দেয়াল, কোনো উৎস এখানে লুকিয়ে থাকতে পারে। ঠিক অমন সময় হাত থেকে পড়ে গেল মোবাইলটা, হাত পরেই বন্ধ হয়ে গেল। ভয়ঙ্কর এক অন্ধকার এসে জাপটে ধরল ফারুক সাহেবকে। অন্ধকারের মতো হাতটাতে শুরু করেছেন মোবাইলটা, একে বেঁকে হাত চলেছে এদিক ওদিক, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না ওটাকে। ঠিক এমন সময় কি যেন মনে করে পেছনে তাকালেন ফারুক সাহেব। দেখলেন অন্ধকারের মধ্যে কিছু একটা দাঁড়িয়ে আছে তার সামনে, কিন্তু বোঝা যাচ্ছে না। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে উঠল, আর ঠিক এমন সময় মাথায় দড়াম করে একটা বাড়ি এসে পড়ল। প্রচন্ড আঘাতে অনেক দূরে সরে চলল ফারুক সাহেব, তারপর আবারও আঘাত, তারপর এলো পাথরে একটার পর একটা আঘাত। একটু চিৎকার করার সাহস পাচ্ছে না ফারুক সাহেব, শক্তিটুকুও যেন শেষ হয়ে গেছে তার, চোখ দুটো ঘোলাটে হয়ে আসছে তার। আর তারপর তারপর আর কিছুই মনে নেই তার। যখন জ্ঞান ফিরল তখন দেখলেন তিনি বাসায় শুয়ে আছেন, মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ, চারিদিকে দাঁড়িয়ে আছে অনেকগুলো পরিচিত মুখ, তার মধ্যে জেসি আর তৌসিও আছে।
কেমন লাগছে ফারুক সাহেব? কি হয়েছিল আপনার? কে আঘাত করেছে আপনাকে?
ফারুক সাহেব কোনো উত্তর দিলেন না, শুধু জেসির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। এরপর ফারুক সাহেবের সুস্থ হতে প্রায় সপ্তাহখানেক সময় লেগে গেল। সেদিন নিজের রুমে বসে আছেন ফারুক সাহেব। কয়েকজন পুলিশ একটা ছেলেকে ধরে থানায় এনে হাজির করল। কি অপরাধ জানতে চাইলে পুলিশ জানায় কয়েকদিন ধরে মিউজিয়ামের পাশে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়েছে তাকে।
কে তুমি? বলবো স্যার, সব বলবো, কিন্তু আপনার সাথে আমি একা একা বলবো।
ঠিক আছে, সবাই একটু বাইরে যান প্লিজ।
মিস্টার ধ্রুব, এখন বলো কত দূরে গেলে? আর তোমার সাথে কথাই ছিল পুলিশের কাছে ধরা খেলে চলবে না। ধরা খেলে কেন?
আমি কি আর জানতাম আপনার পুলিশ বাহিনী আমার দিকে এভাবে চোখ তাক করে আছে?
ঠিক আছে বলো, কাজের কি খবর?
আপাতত এগুচ্ছি, বাহির থেকে মিউজিয়ামে ঢোকার রাস্তাটা পেয়ে গেছি।
মানে?
মানে খুব সোজা, মিউজিয়ামের পেছনে একটা সুড়ঙ্গ আছে।
সুড়ঙ্গ?
হ্যাঁ সুড়ঙ্গ। আর এই সুড়ঙ্গটা শেষ হয়েছে সেই ঘরের পেছন দিয়ে যে ঘরে খুন হয় চাম্বা। এই সুড়ঙ্গই হচ্ছে মিউজিয়ামে প্রবেশের একমাত্র রাস্তা। চাম্বাকে খুন করার পর সুড়ঙ্গে ঢুকে পড়ে খুনি, আর আপনাকে আঘাত করার পরও একই কায়দায় সুড়ঙ্গে ঢুকে পড়েছে সে, এবং পুলিশ তন্ন তন্ন করে খুঁজলেও সেই সুড়ঙ্গের মুখ বের করতে পারবে না, কারণ এটা এমন ভাবে লাগানো আছে সেটা মনেই হবে না ওটা আসলে গভীর একটা সুড়ঙ্গ। আর হ্যাঁ, আমার মনে হয় পুলিশের এ ব্যাপারে চুপ করে থাকাই শ্রেয়, কারণ আপনি যেদিন মিউজিয়ামে ঢুকেছেন আপনার কাছের কোনো লোক ওই ব্যক্তিকে খবর প্রদান করেছে, তা না হলে আপনাকে এরকম বেকায়দায় ফেলার সাধ্যে কারণে।
ঠিক বলেছ। ঠিক আছে তুমি এখন যাও, সাবধানে কাজ করো, কেউ যেন টেরি না পায়।
যাও, আর কোনোদিন মিউজিয়ামে আশেপাশে দেখলে ধরে ঠ্যাং ভেঙে দেব কিন্তু।
কথাবার্তা বোঝা গেল ফারুক সাহেবের পূর্ব পরিচিত ছেলেটা, এবং এই কেসে সাহায্যকর্তা হিসেবে ফারুক সাহেব একে নিয়োগ করেছে। সেদিন রাত্রে ফারুক সাহেব দুজন পুলিশকে দায়িত্ব দিলেন জঙ্গলের ওই বাড়িটার দিকে লক্ষ্য রাখতে। তারা যথারীতি রাতে জঙ্গলে গিয়ে হাজির, পুলিশ দুটোর নাম সুমন আর পঙ্কজ। রাত জেগে তারা পাহারা দিতে ব্যস্ত, একটা ঝোপের আড়ালে লুকিয়ে আছে দুজন। মশার কামড়ে মাঝে মাঝে কুকি উঠছে সুমন, কিছুক্ষণ পর সে ফিসফিসিয়ে বলে উঠল,
তারের মাথায় মনে হয় গন্ডগোল আছে।
কি করে বুঝলি?
উফ, খুনি কখন খুন করে পালিয়েছে, এখন কি জন্য আসবে বল?
চুপ থাক, যা বলছে তা কর।
ভয়ঙ্কর অন্ধকার, তার উপর প্রচন্ড ঠান্ডা, তার থেকে ভয়ঙ্কর মশার কামড়। অতিষ্ঠ হয়ে উঠেছে সুমন, তবু সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে ঘরটার দিকে। কিছুক্ষণ পর দূর থেকে শুকনো পাতার উপর পায়ের শব্দ কানে ভেসে আসতে লাগলো তাদের, শব্দকে লক্ষ্য করে তাকিয়ে আছে তারা। হ্যাঁ, মনে হয় একটা লোক এগিয়ে আসছে ঘরটার দিকে, কিন্তু অন্ধকারে লোকটার চেহারা বুঝতে পারছে না কেউই। তাদের বুকটা কাঁপতে শুরু করেছে ধুরু ধুরু করে। তারপর যা দেখলো তারা তাতে হতবাক হয়ে গেল। তাদের সামনে ভেসে উঠলো দুটো আলোর রেখা। এ কিভাবে সম্ভব? লোকটার চোখ দুটো জ্বলে উঠেছে, সারা মুখে কাপড় জড়ানো। পঙ্কজ পিস্তল বের করে, কিন্তু সুমন ধরে ফেলে পঙ্কজকে।
এই এই যাস রে, ভূত মেরে ফেলবে, ছাড় বলছি।
তাদের চেঁচামেচিতে আলোটা তাদের উপর এসে পড়ে, পঙ্কজ তেড়ে যায় আলোটা উদ্দেশ্য করে, আর পেছনে পঙ্কজকে থামাতে সুমন, কিন্তু ততক্ষণে অদৃশ্য হয়ে যায় আলোটা। লোকটাও হুড়মুড় করে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজতে শুরু করেছে পঙ্কজ, কিন্তু না, কোথাও কিচ্ছু নেই। ভয়ে এবার সত্যি দুজনের শরীর ঠান্ডা হতে চলেছে। আসলে ভূত না তো? এমন সময় পায়ে একটা লতার সাথে প্যাঁচ লেগে মাটিতে পড়ে গেল সুমন। তারপর কোনো মতো উঠে দাঁড়া বসে, তারপর দেখলো তার জুতোটা ছিঁড়ে গেছে। ছেঁড়া জুতো ফেলে একটা জুতো নিয়ে ল্যাংড়াতে ল্যাংড়াতে পঙ্কজের পিছনে ছুটল সে। লোকটাকে খুঁজতে তখন মরিয়া হয়ে উঠেছে দুজন, কিন্তু না, কোথাও পাওয়া গেল না লোকটাকে। পরের দিন সকালে এসে ফারুক সাহেবকে সব জানায় তারা। ফারুক সাহেব তাজ্জব বনে গেলেন। সেদিন রাত্রে যে লোকটা তার উপর চড়াও হয়েছিল তার চোখও জল জল করছিল, আর আজকে এরা যাকে দেখেছে তারও চোখ জ্বলছিল।
তার মানে যেই হোক লোকটা একজনই, কিন্তু চোখ আসলে কি ওটা শুধুই একটা লোক নাকি? সকালে আবারও ধ্রুবর সাথে দেখা হয় পুলিশ কর্মকর্তাদের মিউজিয়ামের সামনে। পুলিশও তাকে ডাক দেয়।
এই ছেলে, এই কি ব্যাপার, এদিক দিয়ে চলাফেরাও মানা নাকি?
কে তুমি?
আপনাকে কেন বলবো?
না আসলে কিছু মনে করো না, স্যারের নির্দেশ ছিল যাকে সন্দেহভাজন মনে হবে তাকেই গ্রেপ্তার করবে, আর সেজন্য তোমাকে শুধু শুধু হেনস্থা করছি।
আচ্ছা ঠিক আছে, এবার যাকে ধরবেন বুঝে শুনে ধরবেন, ঠিক আছে?
কথা প্রসঙ্গে জানা গেল ধ্রুব রোজপুরেরই একজন শিক্ষিত বেকার, সবে মাত্র পড়ালেখা শেষ করেছে, অবশ্য চাকরির সন্ধান করছে। সে দেখে অত্যন্ত ভদ্র ও সহজ সরল মনে হলো পুলিশদের, কিন্তু একবারও তারা বুঝতে পারলো না ফারুক সাহেবের সাথে ছেলেটার সম্পর্ক আছে। সেদিন পশ্চিম দিগন্তে যখন সূর্য ডুবুডুবু, তখন ধ্রুব নিজেকে তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। ব্যাগের ভেতর গোছাতে শুরু করেছে সব কিছু, ধারালো ছুরি, স্ক্রুড্রাইভার, দড়ি, লাঠি, টর্চ লাইট, পানির বোতল ইত্যাদি নানা প্রয়োজনীয় জিনিস। কত কিছু যে কত কাজে লাগতে পারে তা বলা মুশকিল। এখন শুধু অপেক্ষা রাতের, অন্ধকার হলেই বেরিয়ে পড়বে সে রহস্যের সন্ধানে সুরঙ্গের ভেতর। অবশেষে নেমে এলো গাঢ় অন্ধকার। ধ্রুব আর দেরি করল না, বেরিয়ে পড়ল। এলাকার সবার অগোচরে গিয়ে হাজির হলো জঙ্গলে সে বাড়িটার সামনে। পা টিপে টিপে পেছনে চলে গেল। একবার চারদিকে চোখ বুলিয়ে সুরঙ্গের মুখে ঢুকে গেল। মনে হচ্ছে সুরঙ্গটা সদ্য তৈরি করা হয়েছে, মাটি দেখলেই বোঝা যায়। আস্তে আস্তে চলে আসতে শুরু করেছে একেবারে মিউজিয়ামের দিকে। অবশেষে চলে আসলো সুরঙ্গ মুখে। প্রথমে আস্তে করে মাথাটা তুলে চারদিকে দেখে নিল সে। না, আশেপাশে কেউই নেই। এই তো সুযোগ, এখনই ঢুকে যেতে হবে মিউজিয়ামে। আর যেই ভাবা সেই কাজ, ঢুকে গেল মিউজিয়ামে। চলে আসলেন সুলতান ভাই রুমে, আস্তে করে টর্চ চালাল। এবার চারিদিকে দেয়ালে একবার চোখ বুলিয়ে নিল সে। উমা, এ কি টর্চের চার্জ শেষ হয়ে আসছে কেন? কালকে তো চার্জ ছিল সে। এত দূর এসে কি ফিরে যাবে? সত্যি টর্চের চার্জ শেষ হয়ে গেলে তো যেতেই পারবে না সে। নিশ্চিত লোকটার হাতে কিংবা পুলিশের হাতে ধরা পড়বে। ধরা পড়লে কিন্তু আর রক্ষা নেই। কি করবে বুঝতে পারছে না। হঠাৎ চোখ পড়ল দেয়ালে লাগানো সুইচ বোর্ডটার দিকে। তারপর তার জানে পানি চলে আসলো। যাক বাবা, এখানে অন্তত কিছুক্ষণ চার্জ দিয়ে নিই, তারপর যা করার করবো। তারপর এগিয়ে গেল সে সুইচ বোর্ডের দিকে, লাগিয়ে দিল টর্চ লাইট। কিন্তু কি নিরাশ করে দিল টর্চ লাইটটা, না চার্জ হচ্ছে না। আবার চেষ্টা করলো সে, কিন্তু এবারও হলো না। শেষমেশ উপায় না দেখে ভাবলো বাইরে তো ইলেকট্রিসিটি আছে, সেখানে চার্জ না হবার কারণ কি? নিশ্চয়ই কোথাও কোনো সমস্যা হয়েছে সুইচ বোর্ডে, মনে হয় তার ছিঁড়ে গেছে। অনেক বছরের পুরনো জিনিস বলে কথা, একটু চেক করে দেখলে সমস্যা কি? তারপর ব্যাগ থেকে স্ক্রুড্রাইভার বের করে পটাপট খুলে ফেললো সুইচ বোর্ডের চারটি স্ক্রু। উমা, এ কি এখানে আবার সুইচ কেন? তারের কোনো চিহ্ন তো নেই, শুধুমাত্র একটা লাল সুইচ লাগানো ভেতরে। এক মুহূর্ত দেরি না করে সে চেপে দিল সুইচ। আর তক্ষণে ঘটে গেল অদ্ভুত এক ব্যাপার যা তার কল্পনাতেও ছিল না। ক্যাচ ক্যাচ করে মেঝের একটা টাইলস একপাশে সরে গেল। দৌড়ে গিয়ে সেখানে টর্চ ফেলল ধ্রুব। দেখা গেল ভয়ঙ্কর একটা গর্ত আছে সেখানে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এদিকে টর্চের চার্জও প্রায় শেষ, কি আর করার, সুইচ আবারও চাপতে টাইলসটা এসে জায়গা মতো লেগে গেল। বোঝাই গেল না একটু আগে টাইলসটা ওঠানো হয়েছিল। সুইচ বোর্ডটা আগের নিয়মে ঠিক করে আবার চলে আসলো মিউজিয়ামের দরজা। কাউকে দেখতে না পেয়ে সোজা সুরঙ্গ মুখে চলে আসলো এবং ঢুকে গেল সুরঙ্গের ভেতর। আসার পথে একটা জিনিস লক্ষ্য করলো সে, আরেক সুরঙ্গ খোঁড়া হচ্ছে অন্যদিকে চলে যাবার জন্য এবং মাত্র খোঁড়া শুরু করেছে। যাই হোক, জঙ্গলের মুখে চলে আসলো ধ্রুব। এবার ঘটল আরেক বিপত্তি, কানে ফিস ফিস শব্দ ভেসে আসতে লাগলো তার। কারা এত রাতে এখানে? আবার অন্যদিকে চোখ করতেই দেখতে পেল একটা ছায়ামূর্তি এগিয়ে আসছে তার দিকে।
লোকটা ক্রমশই কাছে চলে আসছে, একটু একটু করে তার সামনে, একেবারে সামনে। এমন সময় বন্দুকের আওয়াজ, লোকটা কোথায় গেল টেরই পেল না সে। কিন্তু সুড়ঙ্গের সামনে চলে এসেছে দুজন লোক, বুঝতে আর বাকি রইল না তার, এরা পুলিশ এবং ওই লোকটা সেই লোক যে মূল রহস্যের হোতা। কিন্তু ওকে দুদলের হাত থেকে বাঁচতেই হবে। তারপর দেখতে দেখতে লোক দুটো তার সামনের ঝাড়ের দিকে আসছে বলল, বাবা তার কানে ভেসে আসছে তাদের কথার প্রতিটা শব্দ। বোঝা গেল আজ তার বেরোনের কোনো জো নেই, সকাল পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো গতি নেই। আসলে হলোও তাই, সুমন আর পঙ্কজ সেদিন আর সেখান থেকে সকাল অব্দি নড়াচড়া করল না, আর ধ্রুব সুড়ঙ্গর মুখ থেকে বেরোতে পারল না। তাই শত অনিচ্ছা সত্ত্বেও রাতটা ওকে জঙ্গলেই কাটিয়ে দিতে হলো। সকালে যখন পুলিশরা চলে গেল, তারপরেই সে বেরিয়ে আসলো সুড়ঙ্গের মুখ থেকে। সারা রাত প্রচণ্ড কষ্ট হয়েছে ধ্রুবর, বাড়ি এসে বিছানায় শরীরটাকে এলিয়ে দিতেই তার দু চোখ জুড়ে ঘুম নেমে এলো। তারপর আবার সন্ধ্যায় বেরিয়ে পড়ল সে। এবার কিন্তু টর্চে চার্জ দিতে ভুল হলো না তার, জায়গা মতো গিয়ে সুড়ঙ্গে ঢুকে পড়ল। সুড়ঙ্গের দেয়াল ঘেঁষে এগিয়ে চলেছে ধ্রুব, কোনো মতে একটা মানুষ চলাফেরা করতে পারে এখানে। সামনে এগুলো বড় দুঃসাধ্য হলেও তেমন কষ্ট হলো না ধ্রুব। চলতে চলতে এক পর্যায়ে সুড়ঙ্গের শেষ প্রান্তে, মানে মিউজিয়ামের পেছনে চলে এসেছে সে। আগের মতো মাথাটা বের করে উঁকি দিয়ে দেখলো চারদিকটা, না আজকেও কোনো সমস্যা নেই, নির্বিঘ্নে এগিয়ে যাওয়া যাবে মিউজিয়ামের দিকে। তারপর ঢুকে পড়ল মিউজিয়ামে, চলে আসলো সেই রুমে যেখানে লুকিয়ে আছে সেই গর্তটা। স্ক্রুড্রাইভার দিয়ে খুলে মেইন সুইচটা চাপ দিতেই খুলে গেল টাইপটা। মাথা ঢুকিয়ে উঁকি দেবার চেষ্টা করলো ভেতরটায়, গর্তটা বেশ গভীর, কিন্তু কোথাও কিছু দেখা যাচ্ছে না আপাতত। কি করে নামবে সেই গর্তে, লাফ দিয়ে? না, এই মুহূর্তে রিস্ক নেওয়া চলবে না, কিন্তু নামার একটা ব্যবস্থা তো করতেই হবে। এই তো পেয়ে গেল গর্তের মুখে একটা লোহার ভাঙা রড, এটাতে রশি বেঁধে সেটা ধরে আস্তে আস্তে করেই নামতে হবে এই গর্তে। আর যেই ভাবা সেই কাজ, নেমে গেল গর্তে। বেশি বড় না অবশ্য গর্তটা, আবার তেমন ছোটও না, মাঝারি সাইজে, আট দশজন মানুষ অনায়াসে দাঁড়িয়ে থাকতে পারবে এই গর্তে। কিন্তু এখানে তো কিচ্ছুই নেই, টর্চ জ্বেলে চারদিকে চোখ বুলোতে শুরু করলো সে। দেখা গেল গর্তের দেয়ালে দুটো সুইচ লাগানো, দেরি না করে একটাকে চাপ দিল ধ্রুব। সাথে সাথে মাথার উপর তড়াক করে কিসের একটা আওয়াজ হলো, উপরে তাকাতেই বুঝতে পারলো গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে। আবার চাপ দিল সে, খুলে গেল আবার। বাহ বাহ, চমৎকার তো! শেষমেশ গর্তের দরজাটা বন্ধ করে দিল ধ্রুব, আর অন্য সুইচটা চাপলো সে। কিন্তু কিছুরই পরিবর্তন হলো না, আবারও চাপ দিল, না কিছুই তো হচ্ছে না। শেষমেশ নিরাশ হয়ে চারদিকে ঘুরতে লাগলো সে। এ কি, এটা কোথেকে এলো? এটা তো দেখা যায়নি আগে। হাত দিয়ে ধরে থাকি জিনিসটা, চিনতে কষ্ট হলো না। কম্পিউটারের একটা USB পোর্ট। তাহলে কি দ্বিতীয় সুইচের এটাই কাজ? তারপর পরখ করে নিশ্চিত হলো আসলে এই ব্যাপারটা দ্বিতীয় সুইচের কাজ। কিন্তু এটা কি জন্য আবার, এটা কি কাজ? মনে হলো ভালো করে খুঁজলে কোনো ছিদ্র পাওয়া যাবে, আর ওটাতে ঢুকালে হয়তো নতুন কোনো পরিবর্তন দেখা দিতে পারে। কোনো উপায় না দেখে পোর্টটা টানতে শুরু করেছে সে। না, ভেতর থেকে শক্ত করে লাগানো, আসছে না। মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি খুলে গেল তার। পোর্টটাকে লক্ষ্য করে মাটি খুঁড়ে দেখলে কেমন হয়? ব্যাগ থেকে ছুরিটা বের করে মাটি খুঁড়তে আরম্ভ করে দিল ধ্রুব। কিছু দূর যেতেই শক্ত কোনো কিছুর একটা সন্ধান পেল সে। আচ্ছা, কি হতে পারে? আর একটু খুঁড়তে বুঝতে পারলো ভেতরে লোহার তৈরি কিছু একটা আছে। গর্তটা কি পুরোটাই লোহার তৈরি নাকি? জানতেই হবে ওকে। সেখান থেকে উঠে এসে আরেকটা জায়গায় ছুরি লাগাতেই বোঝা গেল গর্তটা আসলে মাটির তৈরি নয়, লোহার তৈরি গর্ত। কি করবে বুঝতে পারছে না সে, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লো পোর্টার সামনে। তারপর চোখ বন্ধ করে ভাবতে আরম্ভ করে দিল সে। হ্যাঁ, এই তো মনে পড়েছে, মিউজিয়াম থেকে চোর মাত্র দুটো জিনিস চুরি করেছে, একটা ল্যাপটপ আর অন্যটা বই।
তার মানে এই পোর্টটা ল্যাপটপের পোর্ট? বাহ, ইজি ব্যাপার তো। এই পোর্টটা কম্পিউটারের ভেতর প্রবেশ করাতে পারলে বোঝা যাবে ঘটনাটা কি দাঁড়াবে। কি আর করার, আজকেও বাসায় ফেরত আসতে হলো ধ্রুবকে। তবে আসার সময় আজকে কাউকেই চোখে পড়ল না তার। বাসায় এসে ধ্রুব ফোন করল ফারুক সাহেবকে।
স্যার কেমন আছেন?
আরে আমি এইমাত্রই তোমাকে ফোন করার চিন্তা করছিলাম।
তাই নাকি?
হ্যাঁ, তা মিস্টার গোয়েন্দা কত দূর এগোতে পারলে?
বলতে পারেন অনেক।
সত্যি বলছো?
কি মনে হচ্ছে মিথ্যা বলছি?
তা না, তো বলো কি অবস্থা?
সময় হলেই খবর প্রচার করব। আমার কিন্তু ল্যাপটপটার বইটা চাই।
কিছু পেলে নাকি?
আহা, এত অধৈর্য হলে তো চলবে না। সব শেষ হলে আপনাকে জানাবো।
ঠিক আছে, ওকে, যা তুমি ভালো মনে করো।
ইন্সপেক্টর ফারুক সেই রাতেই লোকচক্ষু আড়াল করে ধ্রুবকে চুরি যাওয়া সেই জিনিস দুটো দিয়ে দিল। উত্তেজনায় ঠক ঠক করে কাঁপছে এখন। রাতে বের হবে না জানি, আবার আর খপ্পরে পড়ে যেতে হয়। রাতে বের না হওয়াই ভালো, বরং কাল সকাল থেকে কাজ শুরু করবে ধ্রুব। রাতে তার একদম ভালো ঘুম হলো না। বিছানার এপাশ থেকে ওপাশ করতে করতে সারা রাত কেটে গেল তার। অদ্ভুত এক রহস্যের সমাধান করতে যাচ্ছে সে, কিন্তু সে জানে না আসলে তার মাথার ওপর ভয়ঙ্কর এক বিপদ দাঁত বের করে হাসছে। পরদিন সকালেই প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ল সে। অত্যন্ত সাবধানে যেতে হবে তাকে। এলাকার সমস্ত লোককে ফাঁকি দিয়ে এগিয়ে যেতে হচ্ছে তাকে। তারপর ঠিক আগের জায়গায় এসে দাঁড়ালো সে, জঙ্গলের সামনে। তারপর যাকে দেখল একেবারে থতমত হয়ে গেল সে। মা, উনি কি করছে এখানে? এই জঙ্গল বাড়িতে ওনার কি কাজ? তাহলে কি উনি? এমন সময় ধরা পড়ার ভয়ে ধ্রুব একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। আর যখন ঝোপ থেকে বের হলো তখন আর কাউকেই দেখতে পেল না সে। একেবারে নির্জন জঙ্গলের সমস্ত পরিবেশ একটা ঘুঘু ডেকে উঠছে থেকে থেকে। যাই হোক, আর এগুলো বোধহয় ঠিক হবে না। বাধ্য হয়ে ফিরে আসলো ধ্রুব। বাসায় এসে কেমন জানি ঘাবড়ে গেছে সে। এ কি দেখলো সে? এটা তো না দেখাই উচিত ছিল। তাহলে কি ফারুক সাহেবকে জানানো দরকার ব্যাপারটা? না, আপাতত না জানানোই বোধহয় ভালো হবে। তারপর সেদিন বাজারে ওনার সাথে দেখা ধ্রুবর। কয়েকটা মানুষের সাথে কথা বলছে, কেমন আছে কি অবস্থা জিজ্ঞেস করছে সবার কাছ থেকে। আহা, একেবারে নিষ্পাপ একটা মুখ। ওনাকে দেখা মাত্র এই প্রথম তার ভেতর একটা তীব্র ঘৃণা জেগে উঠল। তারপর মনের অজান্তেই বেরিয়ে পড়লো একটা শব্দ, ছি। বোধহয় আজকে খুব অদ্ভুত একটা গল্প শুনছি আমরা, এবং আমার মনে হয় আমি সবচেয়ে দীর্ঘ ন্যারেশন পরিচালিত বর্ণনা দিয়েছি এই কোয়াশার এই এপিসোডটাতে। এবং পরে বলবো আমার অনুভূতি কেমন ছিল এই গল্প যখন বর্ণনাটা পড়ছিলাম সেই মুহূর্তের কথাগুলো। কিন্তু তার আগে বেশ কিছু বন্ধু লিখেছে যে আজকের গল্প তাদের খুবই ভালো লাগছে, লিখে পাঠিয়েছে। সিআইডি অফিসার হব তাই মন দিয়ে শুনি ফর নলেজ। আপু, আমি আলম তিতুমির কলেজ থেকে, অনেক ধন্যবাদ আলম। আর মাইশা লিখেছে, মাইশা ফাহমিদা লিখেছে মিরপুর রোড ঢাকা থেকে, যে শামিন আপু দ্য স্টোরি ইজ ওয়াসম অসম সরি অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং, লাভ ইউ শামিন আপু, লাভ ইউ কুয়াশা টিম, লাভ ইউ এবিসি রেডিও। আসলে আজকের মানে আমিও নিজেও আমি বলছিলাম যখন পড়ছিলাম বুঝতে পারছিলাম যে কোথেকে কি হচ্ছে, কি এত মানে কারো একটা রহস্য লুকিয়ে আছে ভেতরে। একটা বই এবং ল্যাপটপ চুরি নিয়ে এত অসাধারণ একটি কাহিনী হতে পারে আমার আগে ধারণা ছিল না, মানে এই কুয়াশার এই পর্বটি না খুলে। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গেই থাকবেন আর আমাকে লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 221, যেটা করতে হবে মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখে ছোটটা স্পেস দিয়ে যে কথাটি লিখতে চাইছেন সেটা লিখে পাঠিয়ে দিতে হবে আপনার নাম সহ অবশ্যই। আর আমি আবারও বলছি যে এই পর্যন্ত যতক্ষণই আমরা এসেছি গল্পটা শুনে কি মনে হচ্ছে যে কি হতে পারে, কি কারণ এই বই এবং ল্যাপটপের সঙ্গে এই সুড়ঙ্গের সাথে কি সম্পর্ক রয়েছে, কার কি মনে হচ্ছে আমাকে প্লিজ লিখে পাঠাতে পারেন। ফিরছি ছোট্ট একটা বিরতি নিয়ে, তারপরে চলে যাব বাকি অংশে গল্পে, সঙ্গে থাকবেন। তখন রাত আনুমানিক 10টা, ভাত খেয়েই বেরিয়ে পড়ল ধ্রুব। হাঁটতে হাঁটতে পথটা তার জন্য ইদানিং অনেক সহজ হয়ে গেছে। জঙ্গলের একধারে দেখা মিলল পাহারারত পুলিশগুলোর। তারা ধ্রুবর উপস্থিতি মোটেই টের পেল না। ধ্রুব আস্তে আস্তে গিয়ে ঢুকে পড়ল সুড়ঙ্গে, চলে আসলো মিউজিয়ামে। আজকেও মিউজিয়ামটার ভেতরে কেমন জানি শুনশান নীরবতা। কি ব্যাপার, মিউজিয়ামের এদিকটায় কেউ আসে না নাকি? যাক, ওসব ভেবে তার কাজ নেই। এগিয়ে গেল সুলতান ভাই রুমের দিকে, তারপর চলে আসলো একেবারে সেই লুকোনো গর্তে, আবারও সেই একই কায়দায়। সুইচ চাপার সাথে সাথে বেরিয়ে পড়ল পুরটা, ল্যাপটপ বের করে ওটা প্রবেশ করাতে ধ্রুবকে অবাক করে দিয়ে চালু হয়ে গেল একটা সফটওয়্যার। কম্পিউটারে চালু হওয়া সেই সফটওয়্যারে ক্লিক করতেই একটা পেজ ওপেন হয়ে গেল। এক নিঃশ্বাসে সবগুলো লেখা পড়ে ফেলল সে। পেজের ঠিক মধ্যেখানে একটা খালি ঘর দেয়া আছে, আর তার নিচে লেখা রয়েছে, গান লোড কর। গান? আবার গান কোথায় পাবে? কিসের গান খুঁজছে কম্পিউটার? শেষমেশ কিছু বুঝতে না পেরে কম্পিউটারটা ঘাটাঘাটি শুরু করলো। তারপর অনেক খুঁজে রোজ নামে একটা ফোল্ডার পাওয়া গেল তাকে, কিন্তু ফোল্ডারটা পাসওয়ার্ড দিয়ে লক করা ছিল। আবার ঝামেলা, কি করা যায় এখন? পাসওয়ার্ড কোথায় পাবে ধ্রুব? কিন্তু না, হঠাৎ তার মনে পড়ে গেল, আরে সুলতান ভাইয়ের কম্পিউটারের পাসওয়ার্ডটা তো সবারই জানা, 1361। মাথায় আসা মাত্রই সেই পাসওয়ার্ডটা দিতেই খুলে গেল ফোল্ডারটা, আর সেখানে আরও একটা ফোল্ডারের দেখা মিলে, মাই ফেভারিট ডাটা। আর ওই ফোল্ডারটাতে ক্লিক করতেই দেখা গেল 6টা গান আছে। এক একটা গান এক এক রকম হলেও নামগুলো কিন্তু অভিন্ন। তাহলে এই গানগুলোতেই মনে হয় তার কাঙ্ক্ষিত গানটা থাকতে পারে। একটা এনে ওই সফটওয়্যারে লোড করলো সে, কিন্তু না, মেসেজ আসলো ভুল গান। আবার আরও একটা গান লোড করলো সেখানে, এবারও একই রিপ্লাই দিল কম্পিউটার, হাল ছাড়ার পাত্র ধ্রুব নয়। আবার চেষ্টা করলো সে, আরও একটা গান সেখানে লোড করতেই কম্পিউটারের স্ক্রিনে ভেসে আসলো নতুন পেজ কানেক্টিং। তারপর শেষে আরও একটা পেজ ওপেন হলো কম্পিউটারে, ওখানে একটা বাটন টিক টিক করে চলছে, জেনারেটর চালু করো। 7-5 না ভেবে বাটনটাকে ক্লিক করে বসলো ধ্রুব, সাথে সাথে পুরো গর্তটা আলোতে ভর্তি হয়ে গেল, দিনের চেয়েও আলোকিত হয়ে গেল গর্তটা। কম্পিউটার ছেড়ে উঠে দাঁড়ালো ধ্রুব, কোনো শব্দ শোনার চেষ্টা করছে সে, কিন্তু না, কোনো শব্দই শোনা যাচ্ছে না। অবাক হয়ে গেল, এবার যা দেখলো সে তাতে রীতিমতো সে অবাক হয়ে গেল। দেয়ালের চারদিকের মাটিগুলো আস্তে আস্তে নিচের দিকে ঢুকে যাচ্ছে, তারপর বেরিয়ে আসলো 6টি দরজা। সব দরজার উপরেই নাম্বার লাগলো, 1, 2, 3, 4, 5, 6। এবার আস্তে আস্তে খুলে যাচ্ছে দরজাগুলো। উত্তেজনায় ধ্রুব হাঁটু কাঁপছে ঠক ঠক করে, কি হচ্ছে এসব? তারপর খুলে গেল 6টি দরজার সব কটি। বুঝতে বাকি রইল না, 6টি গুহার জন্য 6টি দরজা, আর দরজাগুলো লক করার কাজে সুলতান ভাই কাজে লাগিয়েছে এই সফটওয়্যার। কিন্তু কোন গুহাতে তার লক্ষ্যস্থল সে বুঝতে পারছে না। কোথায় গেলে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে? কোন গুহা ধরে তার যাওয়া উচিত? 6টাতে তো আর একসাথে যাওয়া সম্ভব না। এমন সময় চোখ গেল ল্যাপটপের স্ক্রিনে। আরে এই তো, ল্যাপটপের স্ক্রিনে এখন উঠে এসেছে আরেকটি পর্দা, খেয়ালই করেনি সে। ওটাতে 5 নং লেখা একটা অপশন টিপ টিপ করছে, তাড়াতাড়ি করে সে লেখাতে ক্লিক করলো সে। না, কিছুই হলো না। আবারও করল, এবারও কিছু হলো না। তারপর সে বুঝতে পারল 5 নং মানে 5 নং গুহা ধরে ওকে এগোতে হবে। সব কিছু গুছিয়ে নিয়ে আল্লাহর উপর ভরসা করে ঢুকে গেল 5 নম্বর গুহাতে। তারপর কিছু দূর এগোতে শেষ হয়ে গেল সুড়ঙ্গটা। এদিক ওদিক তাকাতে পাওয়া গেল একটা সুইচ, সেখানে চাপ দিতেই আবারও USB পোর্ট এবং আবারও একই সফটওয়্যার চালু, এবং আগের নিয়ম অনুসরণ করতে দেখা গেল আবারও 6টি দরজার আবির্ভাব, এবং এবার কম্পিউটার নির্দেশ করছে 2 নম্বর গুহা, এবং সেটা ধরে একই নিয়মে এগুলো। আর এভাবে 6 নম্বর ও 1 নম্বর সহ 4টি গুহা অতিক্রম যখন শেষ হয়ে গেল, তখন কম্পিউটারের নির্দেশনা অনুযায়ী 5 নম্বর গুহা মানে 3 নম্বর গুহায় প্রবেশ করলো,
তার মনে হলো গুহাটা যেন একটু ছোট হয়ে আসছে। এগিয়ে চলছে তো চলছেই, হাল ছাড়ার পাত্র নয় সে। হঠাৎ তার মনে হলো পাশে চাইলে কিছু একটা শব্দ হলো। শব্দটা বেড়েই যাচ্ছে ক্রমাগত, একটু একটু করে। সেখানে দাঁড়িয়ে পড়লো ধ্রুব। হ্যাঁ, সে বুঝতে পারল কেউ একজন গুহার দেয়ালে শক্ত কিছু দিয়ে আঘাত করছে ক্রমাগত। তারপর একটু পরেই মনে হলো দুলে উঠছে দেয়ালটা। কি করবে এখন ধ্রুব বুঝতে পারছে না, পালাবে নাকি দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, তাকে পালাতে হবে এখন। আর যেই ভাবা সেই কাজ, প্রাণপণে ছুটতে লাগলো সে এই গুহা থেকে সেই গুহা। অবাক করার ব্যাপার, এত কষ্ট করে গুহার মুখগুলো খুললেও এখন সে যে গুহায় যাচ্ছে প্রতিটা গুহার মুখই খোলা, এবং প্রত্যেকটা গুহা শেষ পাতে ছয়টা করে গুহা। কি করবে না করবে বুঝতে পারছে না ধ্রুব। ছুটতে ছুটতে এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়লো সে। বুক ভরে নিঃশ্বাস নেবার চেষ্টা করছে ধ্রুব, কোনো দিকেই তার খেয়াল নেই। ব্যাগটা আস্তে করে রেখে মাটিতে ধপাস করে বসে পড়লো ধ্রুব। তারপর বুক ভরে নিঃশ্বাস নিল একটা। কিছুক্ষণ পরেই বুঝতে পারলো পেটের সমস্ত কিছু শেষ হয়ে গেছে। তার খিদে লাগতে শুরু করেছে প্রচন্ড বেগে। না, এভাবে আন না। তারপর চোখ মেলে তাকায় সে। এ কি, এ কোথায় সে? গুহামুখে কোনো নাম্বার নেই কেন? কোথায় চলে এসেছে সে? তাহলে কি সে পথ হারিয়ে ফেললো? ও মাই গড! তারপর একসময় নিজের মনটাকে স্থির করে এক গুহা ধরে চলতে আরম্ভ করলো ধ্রুব। এখন একটু একটু করে ভয় আসতে শুরু করেছে ধ্রুবর মনে। কি হতে যাচ্ছে আল্লাহই জানে। এই গুহা থেকে সেই গুহা, সেই গুহা থেকে এই গুহা, কোনোটাই পরিচিত মনে হচ্ছে না তার। কি করবে এখন সে? সত্যি কি তাহলে পথাই ফেলল ধ্রুব? কোথায় যাবে? একের পর এক পা ফেলে এগিয়ে চলেছে সে। কোনো পরিচিত গুহার চিহ্ন মাত্রই তার চোখের সামনে আসছে না। এদিকে তার হাঁটু দুটো অবশ হয়ে আসছে ক্রমাগত, আবারও ধপাস করে মাটিতে বসে পড়ল। শরীরটাকে এলিয়ে দিল ধ্রুব। কখন যে দুচোখ জুড়ে তার ঘুম এসে পড়েছে নিজেই খেয়াল করতে পারল না। যখন ঘুম ভাঙল তখন আস্তে আস্তে নিজেকে দাঁড় করায় সে। হঠাৎ তার প্রাণ সজাগ হয়ে গেল। কারো পায়ের শব্দ ভেসে আসছে পাশের গুহা থেকে, কিন্তু তাকে দেখতে পেল না কেন? মনে হয় এদিকেই আসছে। তারপর আবার ভাবলো শব্দটা তো ক্রমাগত ছোট হয়ে যাচ্ছে, তাহলে কি চলে যাচ্ছে? ভাবকে সে দেখতে পাইনি, তাহলে যে কি হতো? যাক, ওসব ভেবে আর কাজ নেই, বেরোনোর অন্তত একটা রাস্তা পাওয়া গেল। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালো। যা থাকে কপালে, এই গুহা ধরে এগোতে হবে, মরলে মরবো সমস্যা নেই, আর যেই ভাবা সেই কাজ। আস্তে আস্তে চলতে শুরু করেছে। কিছুদূর আসতেই দেখা গেল সে সেই গুহায় চলে এসেছে যেখান থেকে পালিয়েছিল। আরো দেখতে পেলে সত্যি দেয়ালটা কেটে ফেলেছে, গুহার এক পাশে পড়ে আছে কাটা অংশটা। সোজা পথে এখন আর যাওয়া যাবে না। যা থাক কপালে, কাটা গুহাতে ঢুকে পড়লো ধ্রুব। কিছুদূর এগোতেই আরেকটা গুহাতে বেরিয়ে এলো। গুহাটা চিনতে মোটেই কষ্ট হলো না তার। এই গুহাতে সে বহুবার এসেছে, আর কিছুদূর এগোতে সূর্যের তীক্ষ্ণ আলোর তেজ টের পেল সে। জঙ্গল বাড়ির সুড়ঙ্গর মুখেই চলে আসলো সে। মাথাতে একটু তুলতেই বোঝা গেল সে জঙ্গল থেকে বের হয়ে যাচ্ছে। তারপর শার্টে লেগে থাকা মাটির দাগ মুছতে মুছতে বের হয়ে গেল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে আসলো সে সুড়ঙ্গ বেয়ে। বাড়ি গিয়ে বুঝতে পারলো 12টা ছুঁই ছুঁই করছে ঘড়ির কাঁটা। তার মানে এতক্ষণ সে গুহাতেই ছিল। মনের অজান্তেই ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠেছে তার। কিছুক্ষণ বিশ্রাম দরকার, রাত এলেই আবার বেরোতে হবে। তারপর একটা সময় ঘনিয়ে রাত এলো। রাতে আবারও ব্যাগ গুছিয়ে বের হয়ে পড়লো ধ্রুব। এবার কিন্তু সাথে করে চক নিতে ভুলল না। কখন কোন গুহামুখে ঢুকেছে তার সব মনে আছে যদিও। তারপরও এক পর্যায়ে আবারও চলে আসে সুলতান ভাই রুমে। সুইচ চেপে গুহামুখটা বের করেই ঢুকে পড়ে সে। যখন যেই গুহায় প্রবেশ করতে হচ্ছে সেই গুহার দুই দিকের দেয়ালে একটু করে চকের দাগ দিয়ে যাচ্ছে, যেন কোনো সমস্যা হলে ঠিক পালিয়ে একই জায়গায় আসতে পারে ধ্রুব। গুহার দেয়াল ঘেঁষে আসতে আসতে একেবারে সে চলে আসে 3 নম্বর গুহাতে। তারপর কাল বিলম্ব না করেই গুহার মুখে প্রবেশ করলো ধ্রুব। উনি একটা বৈদ্যুতিক আনন্দ খেলে যাচ্ছে তার। একটু পরেই খুঁটে যাচ্ছে সমস্ত রহস্যের চট। কিন্তু কে জানত তার জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর বিপদ। মা টিপে টিপে চলে এলো গুহার একেবারে শেষ প্রান্তে। এবার কিন্তু সে আগের চেয়েও পূর্ণ সজাগ। ঠিক প্রতিটা গুহার চেয়ে এরও ব্যতিক্রম হল না। এই গুহার ছটি দরজা, দরজাগুলো খুলল সে। এবার কম্পিউটার কি নির্দেশ দেবে তা অবশ্যই তার আগেই জানাচ্ছিল, কারণ মাত্র 4 নম্বর গুহাটাই এখন বাকি। নিশ্চয়ই কম্পিউটার 4 নম্বর গুহাকে নির্দেশ করবে। হলেও তাই কম্পিউটারের নির্দেশনা অনুযায়ী 4 নম্বর গুহাটিতে প্রবেশ করল ধ্রুব। না জানি কি ঘটতে যাচ্ছে একটু পর। তারপর চলে এলো একেবারে শেষ প্রান্তে। এতক্ষণ পরেই ব্যতিক্রম খুঁজে পেল সে। কিছুই দেখা যাচ্ছে না কোথাও। সব গুহার শেষ প্রান্তে একটি সুইচ থাকত, আর সেই সুইচ চাপ দিলে খুলে যেত 6টি দরজা। কিন্তু এই গুহার দেয়ালে কোনো সুইচ দেখতে পেল না সে। বুকটা দূরে দূরে কাঁদছে তার উত্তেজনায়। কি আছে এখানে? কিন্তু কোনো কিছুই তো নেই। বুঝতে পারছে না ধ্রুব কি করবে এখন। একটা আস্তে করে মাটিতে রেখে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইল ধ্রুব। ঠিক তখনই হঠাৎ তার মনে হলো তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে কেউ একজন। 3 দিন পরের ঘটনা। রোজপুরে আবার কান্নার রোল। বাতাসের সাথে ভেসে আসছে আত্মচিৎকার। হাউ মাউ করে কাঁদছে পাড়া প্রতিবেশী। ধ্রুব আর আমাদের মাঝে নেই। চিরকালের জন্য সবাই কি ফেলে চলে গেছে না ফেরার দেশে। উঠোনের এক কোণের চাটাইয়ের উপর পড়ে আছে সে। চেহারাটা কেমন যেন কালো হয়ে গেছে, বোঝা যাচ্ছে না ওকে। ফুলে গেছে সারা শরীর। সবাই নাকে কাপড় বেঁধে দাঁড়িয়ে আছে। তীব্র গন্ধ ভেসে আসছে তার শরীর থেকে। সবাই জড়ো হয়ে তার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। জেসি বসে আছেন গালে হাত দিয়ে একটা চেয়ারে, আর তার ঠিক পাশে বসে আছেন ফারুশাই। মাঝে মাঝে রুমাল দিয়ে নাক ও চোখ মুছে চলেছেন। অজানা এক মায়ায় কান্না বাদ মানছে না তার। কিন্তু সবার মুখে কাপড় বাঁধা থাকলেও একজনের মুখে কোনো কাপড় নেই। যেন তার নাকি কোনো গন্ধই লাগছে না। হ্যাঁ, ধ্রুবর মায়ের কথাই বুঝি। ছেলের পাশে চাটাইয়ের উপর বসে আছেন তিনি। তাকিয়ে আছেন এক দৃষ্টিতে। কোনো কথা নেই, চোখে জলও নেই। শুধু ছেলের দিকে তাকিয়ে আছেন অপলক দৃষ্টিতে। কথায় বলে না, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। ইদানিং তার জীবনে প্রতিটা সকাল আসতে পরে কোনো স্বপ্ন নেই। কিন্তু আজে কেমন সকাল! স্বামী হারানোর বেদনা মন থেকে ধুয়ে যেতে না যেতেই সন্তান হারানোর বেদনা। আসলে এটা কি কষ্ট, আসলে এটাকে কি কষ্ট বলা যায় না বেদনা বলা যায়? এই প্রশ্নের উত্তর হয়তো ধ্রুবর মার কাছেই পাওয়া যাবে। ধ্রুবকে আজ সকালে উদ্ধার করা হয়েছে সেই গুহা থেকে। কয়েকদিন ধ্রুবকে না পেয়ে থানায় ডায়েরি করতে যায় তার মা। কথা শুনেই চমকে যান ফারুক সাহেব। আরে তাই তো, এই কয়দিন যে ধ্রুবর সাথে কোনো যোগাযোগ হয়নি তার। অজানা এক ভয় ফারুক সাহেবকে আঁকড়ে ধরে। ধ্রুবর মায়ের কথাগুলো শুনেই দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গেলেন তিনি। চেহারা থেকে যেন সমস্ত রক্ত চলে যাচ্ছে তার। হ্যাকাশি হয়ে গেলেন তিনি। দেরি না করে সোর্স নিয়ে বেরিয়ে গেলেন তিনি মিউজিয়ামের উদ্দেশ্যে। সুলতান ভাইয়ের কক্ষে ঢুকতেই নজরে আসে তার মেঝের একটা টাইলস উল্টানো। পড়ি ঘুরে করে ঢুকে পড়েন তারা। গর্তে নেমেই তাদের নজরে আসে 6টি দরজা। কোন দিকে যাবে চিন্তা না করতেই ফারুক সাহেবের নজরে এলো চকে আঁকা একটা তীর চিহ্ন। চিহ্ন ধরে এগিয়ে গেলেন তিনি, আর শেষ প্রান্তে এসেই দেখা গেল আরও 6টি দরজা এবং 1টি দরজায় চক দিয়ে আঁকা আরও 1টি তীর চিহ্ন। এভাবে গুহার পর গুহা এগিয়ে চলেছেন সমস্ত পুলিশ বাহিনী। কিছু দূর যেতেই নজরে এলো গুহার মেঝেতে বইটা পড়ে আছে। তারপর বইটা কুড়িয়ে নিয়ে তিনি এগিয়ে যেতে শুরু করলেন। একেবারে শেষ প্রান্তে যখন চলে আসলেন, তীব্র বোটকা একটা পচা গন্ধ ভেসে আসতে শুরু করলো নাকি। নাক চেপে ধরে আরো কিছু দূর যেতেই দেখতে পেল একটা লাশ উপুর হয়ে পড়ে আছে। লাশটির মাথায় অনেকগুলো আঘাতের চিহ্ন। লাশটা উল্টাতেই চিনতে কষ্ট হলো না ইন্সপেক্টর ফারুকের। ধ্রুবর লাশ। লাশটা নিয়ে থানায় রওনা হলেন ফারুক সাহেব। কারো কথার জবাব দিতে পারছেন না তিনি। পাড়া পড়শি ধ্রুবর মাকে সান্ত্বনা দিতে ব্যস্ত, কিন্তু কারো কথায় কান দিচ্ছেন না তিনি। আবোল তাবোল বকতে শুরু করে দিয়েছেন। লাশটা পোস্টমর্টম করতে পাঠানোর নির্দেশ দিয়ে
আবার সোর্স রেডি করতে নির্দেশ দিলেন ফারুক সাহেব। বইটা নিয়ে গাড়িতে উঠে গেলেন তিনি। তারপর গুহার মুখে এসে একের পর এক গুহা অতিক্রম করে ঠিক জায়গাতে চলে আসলেন ফারুক সাহেব। তারপর কোনো উপায় না দেখে দেয়ালগুলো খোঁড়ার নির্দেশ দিলেন তিনি। কিছুদূর খোঁড়ার পর ব্যর্থ হয়ে তারা জানল ভেতরটা লোহা দিয়ে তৈরি। ফারুক সাহেব আবারও নির্দেশ দিলেন মেঝে খোঁড়ার। তারপর আবারও সবাই মেঝে খুঁড়তে শুরু করে দিল। দেখা গেল পুলিশ মেঝের ঠিক মাঝখানে চোঙের মতো একটা লোহার তৈরি জিনিস আবিষ্কার করে ফেলল, সেটার মুখটা শক্তভাবে বন্ধ করা। ফারুক সাহেবের নির্দেশে মুখটা খোলারও ব্যবস্থা করা হলো। আর মুখটা খুলতেই ভেতর থেকে বুদবুদ করে একটা গ্যাস বেরিয়ে গেল। গ্যাসটা সরে দিতেই দেখা গেল সেখানে রশি টাইপের কিছু একটা। সবাই বুঝতে পারলো গ্যাসটা ব্যবহার করা হয়েছে রশিটার পচন রোধ করার জন্য। ফারুক সাহেব রশিটা ধরেই দিলেন একটা টান, সঙ্গে সঙ্গে ঘটে গেল অবিশ্বাস্য একটা ঘটনা। চারদিকের মাটি সরতে শুরু করেছে। এক পর্যায়ে সমস্ত মাটি সরে যেতে দেখা মিলল এটিএম বুথ টাইপের একটা কিছু। ফারুক সাহেব দেরি না করে ওখানকার স্টার্ট বাটনে চাপ দিলেন, সাথে সাথেই চালু হয়ে গেল যন্ত্রটা। স্ক্রিনের এক কোনায় বইয়ের পৃষ্ঠার মতো একটা কিছু দেখা যাচ্ছে, অন্য কোনো একটা ছেঁড়া পৃষ্ঠার মতো কিছু দেখা যাচ্ছে। সেটা নিচে লেখা আছে বাকি পৃষ্ঠা প্রবেশ করো। ফারুক সাহেব বুঝতে পারলেন উপরের পৃষ্ঠাটা তার চেনা একটা পৃষ্ঠা। হ্যাঁ, সেই পৃষ্ঠা যেটা চাম্বা মারা যাবার আগেই বইতে দেখিয়েছিল চাম্বা। বুঝতে পারলেন সেই পৃষ্ঠাটা ছিঁড়ে এই যন্ত্রে প্রবেশ করাতে হবে। আর যেই ভাবা সেই কাজ, পৃষ্ঠা ছিঁড়তে গেলেন তিনি। কিন্তু তাকে অবাক করে দিল পৃষ্ঠাটা। আরে এ কি, সে তো কাগজ নয়। অবিকল কাগজের মতো হলেও প্লাস্টিকের তৈরি পৃষ্ঠাটা ছেঁড়া যাচ্ছে না। তাহলে কি করতে হবে? হ্যাঁ, বইয়ের রশিটা কেটে দিলেই বেরিয়ে আসবে পৃষ্ঠাটা। বইয়ের রশিটা কেটে পৃষ্ঠাটা বের করে জায়গা মতো প্রবেশ করিয়ে দিল। সাথে সাথে বেরিয়ে গেল আরেকটা স্ক্রিন, সেখানে লেখা এখানে স্পর্শ করো। ফারুক সাহেব সেখানে স্পর্শ করল, কিন্তু না, কিছুই হল না। নিচে লেখা উঠল ভুল স্পর্শ। একে একে সবাই স্পর্শ করে দেখলেন, কিন্তু কারো কোনো স্পর্শে কোনো পরিবর্তনের দেখা মিলছে না। যন্ত্রটা বারবার উত্তর দিচ্ছে ভুল স্পর্শ। তারপর হঠাৎই মাথায় এসে গেল ফারুক সাহেবের সম্পূর্ণ ব্যাপার। সুলতান ভাই, এই বইটা তৌসিকে দেবার কি কারণ হতে পারে? তৌসি স্পর্শ করলে খুলে যাবে যন্ত্রটা, অন্য কারো স্পর্শে কাজ হবে না এখানে। তারপর তিনি ডেকে আলেন তৌসিকে। খবর পেয়ে জেসিও ছুটে এসেছে এখানে। ফারুক সাহেব স্পর্শ করতে বলেন তৌসিকে। তৌসি স্পর্শ করতে যাবে, ঠিক সেই মুহূর্তে বাইরে একটা দড়াম করে শব্দ হলো, মনে হচ্ছে কেউ যেন পড়ে গেল। তারপর এলো পাথারি পায়ের শব্দ ভেসে আসছে। পুলিশ নির্দেশের অপেক্ষা না করে ছুটল শব্দের দিকে। কিছুক্ষণ পর এবারও ব্যর্থমুখে ফিরে আসলো পুলিশ। লোকটাকে খুঁজে পাওয়া গেল না। আসলে খুঁজে পাওয়াটাও মুশকিল, এতগুলো গুহার মধ্যে এবার সবার সামনে টান টান উত্তেজনা। একটু পরে যন্ত্রটা স্পর্শ করবে তৌসি, না জানি কি ঘটতে যাচ্ছে শেষ পর্যন্ত। তারপর স্পর্শ করেই ফেলল তারা। তারপর সবাইকে তাক লাগিয়ে দিয়ে যন্ত্র থেকে বেরিয়ে এলো এক টুকরো কাগজ, তাতে বাংলা অক্ষরে স্পষ্ট করে লেখা।
বড় ইচ্ছা ছিল যাবার আগে তোর জিনিসগুলো তোকে দিয়ে যাব, কিন্তু দেখ নিহতির কি নির্মম পরিহাস, শেষ পর্যন্ত আমার সাধ্য হলো না তোকে নিজ হাতে দেওয়ার। নিরাপত্তার কথা ভেবেই তোর গিফটটা আমি এভাবেই রাখলাম।
আর তার পরপরই খুলে গেল আরো একটা দরজা। তারপর সেই দরজা দিয়ে বেরিয়ে গেল সবাই, সামনে ফারুক সাহেব, তার পেছনে তৌসি, এবং তার পেছনে জেসি, আর সবার পেছনে পুলিশ বাহিনী। কিছুদূর এগুতেই দেখা মিলল একটা ঘরের ভেতর ইয়া বড় একটা লোহার সিন্দুক, তাতে লেখা আছে এটা শুধু তৌসির জন্য, দ্বিতীয় কেউই এর ভাগিদার হবে না। সিন্দুকে কি আছে পরে দেখা হবে। পুলিশদেরকে সিন্দুকটা তহসিল বাড়িতে পৌঁছে দেবার নির্দেশ দিলেন ফারুক সাহেব। শেষমেশ সিন্দুকটা খোলা হলো না সেখানে। সেই সিন্ধুকে কি আছে তা কেউ জানতে পারেনি। খুলেছিল তৌসি, একমাত্র তৌসি বলতে পারবে কি জন্য এত কিছু হয়ে গেল, কিসের উদ্দেশ্যে একের পর এক খুন, কিসের উদ্দেশ্যে কঠিন নিরাপত্তা। সিন্ধুক তো উদ্ধার হলো, কিন্তু যে সিন্ধুকের জন্য এত কাণ্ড ঘটিয়ে ফেলল তার কি হবে, তাকে কোথায় পাওয়া যাবে, কে এসে কে চাম্বা আর ধ্রুবকে খুন করেছে। এক সপ্তাহ পরের ঘটনা। এতদিন সমস্ত ঝুট ঝামেলা শেষ করে মিউজিয়ামটাও খুলে দেওয়া হয়েছে, কিন্তু মিউজিয়ামে নেই শুধু সেই ল্যাপটপটা, বইটাও এখানে আগের জায়গায় রাখা হয়েছে। জরুরি একটা অপারেশন শেষে ফিরে আসছিল পেটুয়া থানা পুলিশ। অবশ্যই সেই মিশনে ফারুক সাহেব ছিল না। টৈটুম বাজার ক্রস করে আসলো পুলিশের গাড়িটা, হঠাৎ পঙ্কজ দেখতে পেল একজন আইসক্রিমওয়ালা ছোটখাটো বাচ্চাদের আইসক্রিম বিক্রি করছে। পঙ্কজেরও আইসক্রিম খাওয়ার লোক পেয়ে বসল, গাড়িটা থামিয়ে এগিয়ে গেল। সে সঙ্গে গেল সুমন এবং অন্যান্য পুলিশও। আজ পঙ্কজ সবাইকে আইসক্রিম খাওয়াবে। আইসক্রিমওয়ালার কাছে গিয়ে জানতে পারল সে টাকার বিনিময়ে আইসক্রিম বিক্রি করে না, পুরনো কাপড় চোপড় লোহা প্লাস্টিক তামা ইত্যাদি পরিত্যক্ত জিনিস দিলে তার বদলে সে আইসক্রিম দেয়। হঠাৎ সুমনের দৃষ্টি আটকে গেল একটা জিনিসের উপর, মনে হলো এটা তো খুব পরিচিত। তারপর হাত দিয়ে বের করে আনলো জিনিসটা, হ্যাঁ একটা প্লাস্টিকের জুতো। ধীরে ধীরে তার মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন প্রথম পঙ্কজ আর সুমন জঙ্গলের বাড়িটাতে পাহারায় ছিল। পঙ্কজ তখন অদ্ভুত লোকটাকে উদ্দেশ্য করে তেড়ে গেল, সুমন তার পিছু পিছু ছুটছিল। পঙ্কজ যখন অদ্ভুত সেই লোকটার দিকে উদ্দেশ্য করে ছুটে যাচ্ছিল এবং সুমনও তার পিছু পিছু ছুটছিল, এবং হঠাৎ লতার সাথে প্যাঁচ খেয়ে মাটিতে পড়ে যায় এবং সে সাথে তার জুতোটাও ছিঁড়ে গেল, ল্যাংড়াতে ল্যাংড়াতে কিছু দূর আসতে দেখতে পেল একটি প্লাস্টিকের জুতো। প্রথম প্রথম মনে করছিল হয়তো কেউ ফেলে গেছে, তাই সুমন এক পায়ে ঢুকিয়ে নিয়েছিল জুতোটা। কি করবে, হাঁটতে তো হবে। মাটিতে দেখে দেখল সে যে পায়ের জুতো পেয়েছে অন্য পায়ের জুতো এটা। তার মানে কি, লোকটা তাহলে পালানোর সময় জুতো ফেলে পালিয়েছিল। বাহ, মিলে গেল তো। সুমনের এমন কর্মকাণ্ডে বিরক্ত হয়ে যাচ্ছে পঙ্কজ। কি রে, শেষ পর্যন্ত আইসক্রিমওয়ালার থেকে জুতো কেনা, না একে নিয়ে আর পারা যাচ্ছে না, লোকে কি ভাববে, নিজের একটা স্টেটাস আছে না। মাঝে মাঝে এমন সব কাণ্ড করে যে বিরক্ত না হয়ে পারা যায় না, তবুও কিছু না বলে দাঁড়িয়ে আছে সে। এক পর্যায়ে লোকটাকে জিজ্ঞেস করে বসলো সুমন,
কোথায় পেয়েছিস এই জুতো?
স্যার, একটা ছোট ছেলের কাছ থেকে পাইছি।
কোথায়? ছোট ছেলে?
স্যার, বটতলি।
ওই পঙ্কজ, তাকে তাড়াতাড়ি আসতে বল, জরুরি কাজ আছে, আমরা এক্ষুনি বটতলি যাব।
কেন, কি হয়েছে?
আরে যা বলছি তাই কর।
পঙ্কজ কোনো কথা না বুঝেই সুমন যা বলল তাই করল। আইসক্রিমওয়ালা লোকটাকে নিয়ে যাওয়া হলো যেখান থেকে জুতোটা পেয়েছে ঠিক সেখানে। অন্য পুলিশরা আশেপাশের সমস্ত ছোট বাচ্চাকে এনে লাইনে দাঁড় করিয়ে দিল। পুলিশের এমন কর্মকাণ্ডে এলাকাবাসীও হতভম্ব হয়ে গেছে। তারপর হঠাৎ ছোট্ট একটা ছেলেকে দেখিয়ে দিল আইসক্রিমওয়ালা। পঙ্কজ এগিয়ে গেল ছোট ছেলেটার দিকে। বাচ্চাদের পটানোর ব্যাপারে সুমন একটু ওস্তাদ করছে। ছেলেটার কাছে গিয়ে গালটা একটু টিপে আদর করে দুটো চকলেট হাতে ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করতেই ফড়ফড় করে বলে দিল জুতোটা তার বাবার এবং তার বাবা বাড়িতেই আছে। ছেলেটা যখন তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে ততক্ষণে ফারুক সাহেব এসে পড়েছে। তিনি কোনো কিছু না বুঝেই তাদের অনুসরণ করতে শুরু করেছে, কিন্তু পুলিশের উপস্থিতি টের পাওয়া মাত্রই লোকটা বাড়ির পেছনের দরজা দিয়ে দৌড় দিল একটা। পুলিশও তাকে লক্ষ্য করে দৌড় দিল। এতক্ষণে সমস্ত ঘটনা বুঝে যায় ফারুক সাহেব। এতক্ষণে অ্যারেস্ট ওয়ারেন্টের তোয়াক্কা না করেই বাড়িতে ঢুকে পড়লেন তিনি, এবং ঢুকে সোজা লোকটার থেকে আলমারি খুলতে বললেন। কিন্তু আলমারি খুলছে না মহিলা। শেষমেশ ধমক দিয়ে বলতে চাবি এগিয়ে দিল এবং আলমারি থেকে পাওয়া গেল কয়েকটা ধারালো জিনিস যেগুলো দিয়ে মাটি কাটত সে। পরে আলমারির একটা ড্রয়ারের মধ্যে পাওয়া গেল চোখ সাদৃশ্য একটা বস্তু এবং ল্যাপটপ সমেত ছিল ধ্রুবর ব্যাগ। চোখ সাদৃশ্য সেই বস্তুতে একটা করে ব্যাটারি লাগানো আর একটা করে সুইচ। সুইচ চাপতেই জ্বলে উঠল চোখ দুটো। তারপর সমস্ত তথ্য সংগ্রহ করে বেরিয়ে পড়লেন ফারুক সাহেব।
ওদিকে চিৎকার করতে করতে এগিয়ে যাচ্ছে পুলিশ লোকটাকে লক্ষ্য করে। মাঝে মাঝে ভেসে আসছে পঙ্কজ এবং সুমনের ডাক,
দাঁড়ান কাদের মেম্বার দাঁড়ান,
না হলে কিন্তু গুলি করব, দাঁড়ান বলছি।
এখানেই কিন্তু শেষ আজকে কুয়াশার গল্প। মনে হচ্ছে খুব অসমাপ্ত, আসলে ঠিক তা না। যারা খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে শুনেছেন শেষ পর্যন্ত, তারা আশা করি বুঝতে পেরেছেন যে এই কাহিনীর পেছনে কি আছে এবং এই কাদের মেম্বারের সে সব ঘটনাগুলো ঘটিয়েছিল। তো কাহিনীটা এইভাবে শেষ করে পাঠিয়েছেন আমাদেরকে যে বন্ধুটি পাঠিয়েছেন, রেদওয়ানুল হক পেকুয়া টইটং পেকুয়া কক্সবাজার থেকে। আর অনেকেই লিখেছেন যে খুবই জুলাই দেখেছে রাউজান থেকে, আজকের কুয়াশা জাস্ট অসম, থ্যাংকস এরকম একটা এপিসোড আমাদেরকে শোনানোর জন্য। প্রচুর এসএমএস আছে এই ধরনের। তো আমার মনে হয় ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে সবার এসএমএস পড়বো, আজকে অনেক লম্বা গল্প ছিল, তারপর এসে কথা হবে। সঙ্গেই থাকুন, আর এখনো লিখবার সময় হবে না, তারপর যাই লিখতে পারেন যে কোনো মোবাইল থেকে। ট্রিপল 3 আর জিসামিন আছি কুয়াশা আপনার সঙ্গে, আর শুনছেন রেডিও 89.2। আরো একবার স্বাগত জানাচ্ছি কুয়াশায় সবাইকে, আমি শর্মিন। শেষ দিকটা মানে শেষ হইয়াও হইল না, সে সেরকম একটা ব্যাপার থেকে গেল। আসলে যারা আপনারা অনেকেই লিখেছেন কুয়াশা শুরু থেকে শুনি, আমার মনে হয় যারা শুরু থেকে শুনেছেন তারা এই জিনিসটি লিখেন, কয়েকজন লিখেছে। কারণ আমরা যখন কুয়াশা শুরু করি বেশ কিছুদিন পরে এই রেদওয়ানুল হকই একটি লেখা পাঠিয়েছেন সুলতান ভাইয়ের, সেখানে সুলতান ভাই জীবিত ছিলেন, সুলতান ভাই খুন হয়েছিলেন, কিন্তু তার খুনের পেছনে কারণ কি ছিল এবং এই সুলতান ভাই কে, কোত্থেকে এসেছিল, কি হয়েছিল, সম্পূর্ণটা সেটার ভেতর আছে। আশা করছি হয়তো আগামীতে আরেকটা আমরা এর পরের এটা পাবো, হয়তো সে সিন্ধুকটাই কি ছিল সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু না, হয়তো এমন কিছু ছিল সে তার বোনকে দিয়ে গেছিল। আর ওই ওই আগের এপিসোডটা শুনলে সুলতান ভাই তাহলে আপনারা অনেকটা বুঝতে পারবেন, যে সেটা শুনে আমার মনে হয় এটা শোনাটা ভালো হবে যেটা বুঝতে পারেনি তাদের জন্য। কারণ আর ওটা যদি শুনতে চান আপনারা সেটা করতে হবে যে abcradio.fm এ লগ ইন করে সেখানে সংগ্রহশালা আছে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা শুনতে পারবেন। অনেকেই প্রেডিক্ট করেছেন যে তৌসির হাজবেন্ডই চোর ছিল, সেই এটা মূল কাহিনীতে ঘটিয়েছে। আর তাসমা লিখেছে অসম স্টোরি, গল্পটা অনেক মজা লিখেছে বাবুল। চিটাগং পেকুয়া থেকে অনেক ইয়ার ছিলাম, অ্যাটলিস্ট 5-6 বছর, বাট এই কাহিনী কখনো শুনিনি, খুবই ইন্টারেস্টিং কাহিনী। আসলে এটা সত্যি কাহিনী সেটা তো না, সে যে ব্যক্তিটি লিখেছেন তিনি সেই এলাকার বাসিন্দা, তিনি সেই এলাকা থেকে ব্যবহার করেছেন, গল্পের সবগুলো চরিত্রই কাল্পনিক, তাই এটাতে এরকম কোনো ঘটনা শুনবার কিছু নেই, এটার সঙ্গে কোনো সত্যি ঘটনা খুঁজবার চেষ্টা করবেন না। রাব্বানি লিখেছে জুলাই থেকে, শ্যামিন আপু আমি কুয়াশা প্রতিদিন শুনতে চাই। প্রতিদিন শোনানো অসম্ভব ব্যাপার, তবে হ্যাঁ প্রতিদিন শুনবার একটা বিশেষ ব্যবস্থা আছে, সেটা হচ্ছে abcradio.fm এ লগ ইন করে সেখানে সংগ্রহশালায় গিয়ে কুয়াশা যেগুলো যতগুলো এপিসোড আছে সেগুলো চাইলে প্রতিদিনই কেন, প্রতিদিন একবার না অজস্রবার শোনা যাবে। এবং বিশেষ করে আজকে যারা শুনেছেন তাদেরকে বলছি অবশ্যই আমরা সুলতান ভাই ঘটনা নিয়ে কিন্তু আগে একটা এপিসোড করছি, সেটা শুনে নেবেন, তাহলে আজকে অনেক কনফিউশন দূর হয়ে যাবে আপনাদের কাছে। ঠিক আছে, আমার মনে হয় সময় শেষ হয়ে গেছে আজকে, যেহেতু এত অল্প সময় মানে পেয়েছি হাতে, আগে গল্পটা অনেক বেশি দীর্ঘ হতো, আমি বেশি কথা বলতে পারিনি, সুতরাং আজকে আর কথা বলছি না, আবারও কথা হবে আগামী সপ্তাহে কুয়াশার নতুন আয়োজনে। সে পর্যন্ত এদের সঙ্গেই থাকবেন, খুব ভালো থাকবেন, শুভরাত্রি।
কেমন
রহস্য আছে যে বই আর ল্যাপটপে?
আমিও বেশ চিন্তিত,
ভাববেন এও কি সম্ভব। এবার কুয়াশায় শুনলেন রোমাঞ্চকর এক কাহিনী, আজ রাত 11টার খবরের পর শুধুই এবিসি রেডিওতে।
track was downloaded from FusionBD.com.